This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের কাছে কনফেস করবার জন্য, জীবনের অপরাধ গুলো অকপটে স্বীকার করবার জন্য তার সঙ্গে আমরা প্রথমেই পরিচিত হব আর জে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদকে দিয়ে আমাদের আজকের অতিথি স্বপন, পরোপকারী একটি মন রয়েছে তার, আর সেই ধারাবাহিকতায় আশ্রয়হীন একটি মেয়েকে তিনি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, অর্থাৎ মেয়েটি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করেছেন। খেতেও ভীষণ ভালোবাসেন স্বপন, মিষ্টি তার খুবই প্রিয়, এছাড়াও মায়ের হাতের সব ধরনের রান্না তার খুব প্রিয়। স্বপনের দু চোখে একটি স্বপ্ন রয়েছে, আর তা হলো মনের মতো একটি বাড়ি হবে তার। এত কিছুর পরেও স্বপন আর যাহা বলিব সত্য বলিব মনছে, কিন্তু কেন তা জানতে আমরা চলে যাচ্ছি আর জি কিবদিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অন্যান্য যে বিষয়গুলো থেকে থাকে, প্রথমেই একটু কথা বলে নিতে চাই ডক্টর তাজুল ইসলামের সাথে, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, মোস্ট ওয়েলকাম ফর অ্যানাদার শো। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? ঈদ মুবারক।
আমি শুনতে পাচ্ছি। আমি একটু বলার আগেই আমি প্রিয়া মঞ্জু এবং এই ধাপগুলো শব্দগুলো অনুষ্ঠানে আর সংস্কৃতির সাথে সবাই সহ আমার যত শ্রোতা আছে সবাইকে ঈদ মোবারক জানাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি পুরো অনুষ্ঠানের সাথে আপনি থাকবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
জি, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। তার আগে আপনাকে বলছি অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা দেখাবার চেষ্টা করি একজন অপরাধীর ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে সে অপরাধী হয়, কোন অপরাধটা সে করে এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়। ইন আ সেন্স, তার মতো করে কোনো অপরাধী যেন সমাজে জন্ম না নেয়। আমরা স্বপন প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, অ্যাজ ইউজুয়াল সবার মতোই, যে মানুষ তো আসলে অপরাধ করে গোপন করে, তাই না? ভুল করে গোপন করে। সেখানে আপনি রেডিওতে এসে লাখো মানুষের কাছে আজকে নিজের ভুলগুলো, অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন, এটা অনেক বড় বিবেকবান মানুষের কাজ। আপনার এই বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে?
আমার বিবেক কারণের কাম আমি নিজেই। আমি এবিসি রেডিও শুনতাম, রাত 11টা বেশি একা একা থাকতাম, রিক্সা চালাতাম গ্যারেজে, তখন একা একা টিপে টিপে শুনছি। আমি 4-5 বছরের ভিতরে থেকে আমি এবিসি রেডিও শুনছি।
আমরা দেখলাম তার বিবেক জাগানোর কাজটি কে করেছে। এবার আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি আপনি শুরু করুন, একেবারে ছোটবেলা থেকে আমরা শুনতে চাই একরাউন্ড।
ছোটবেলা
কোথায় জন্মেছেন আপনি?
আমার জেলা হয়ে গিয়ে নেত্রকোনা ডিস্ট্রিক্ট।
নেত্রকোনা ডিস্ট্রিক্টে? আচ্ছা।
থানা কলমাগন্ধা।
আচ্ছা। কয় ভাই বোন আপনারা?
আমি একা, পৃথিবীতে আমার নাই কেউ। আপন
আপনি একা? আপনার বাবা কি করতো?
বাবা ওই ট্রলার গার্ডে মাল টাল নামাইতো। আমার বাবা 3 বছর ভিতরে মারা গেছে।
3 বছরের
ভিতরে? হ্যাঁ, আমার
3 বছরে আপনি যখন বয়স তখন আপনার বাবা মারা গেছে। ওকে। তারপর আপনার মা আপনাকে?
মা মামুর বাড়ির অবস্থা ভালো ছিল একটু, মামুর বাড়ি আসি করি।
আচ্ছা।
মামুর বাড়ি আমার নানি মানে একটু বড় করে আর কি।
আচ্ছা শুনি, তারপর?
তখন আমার মা ডাইকে ঢাকা আসে পড়ে।
আপনাকে রেখে ঢাকা এসে পড়ে?
ঢাকা এসে পড়ে মায়ের বিয়ে হয়। না না একটু ছোট।
ঢাকায় কেন আসে আপনার মা?
ঢাকা তো আসে মার, এর মধ্যে দুইটা বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে
বাবা মারা যাওয়ার পরে?
আমার বাবা মারা যাওয়ার পরে যখন আমার মামার বাড়ি আইসে তখন আমার নানি একটা বিয়ে দেয়, যেটা মার কাছে শুনছি।
আচ্ছা।
আমার মেয়ে বিয়া দেয়, দেওয়ার পরে আমার বলে মায়া লাগছে গেছে বলে
বাবা।
পরবর্তীতে আমার বিয়ে হয়েছে আমার মার ওই লোকটা,
ওই তো মানে ধর্মের বাবা, যেটা
ধর্মের বাবা। আমি বুঝি না এটা, আমি মায়ের দিকে বলছি আর কি। তখন আমার মায়ের আমি বাড়ি বলতে আমার মিয়া ও আমি ছেলে নিয়ে বাড়িতে যেলাম বাপের বাড়িতে। তখন আসা আইসা তখন বলে মানুষ সেই কথা বলার পরে এই লোকে মাঝে বিয়ে হয় এই লোকে নিতে আসে। তখন এই কিছু আমার ছেলের মায়ের লেখিনে থাকে রশিদের এই লোকের বাঁধছে। মামুর অবস্থা মোটামুটি ভালো ছিল, এখনো ভালো ছিল। তো ওই লোকের থেকে ডিভোর্স লইল আর কি।
আচ্ছা আচ্ছা। ওকে।
তখন আমার মামুর অবস্থা বল, তখন আমার নানি আমার বড় করে মা চাকরি গেছেন ঢাকার পর ঢাকা কিনে কিনে বুঝলেন ঢাকা আসে।
আচ্ছা।
ঢাকা এসে একটা লোকের নগরে পরে মিষ্টি বৃত্তি মা যেটা কইছে আর কি, আমি তো দেখি না, মিষ্টি বৃত্তি কিছু দিয়ে মানে রাজি করে দিয়ে এইভাবে আস্তে আস্তে বড় হল। নানি আর নানা খেলে বলছিল দেখতো মামু নিছে, দুই মামু ছিল। মা ডাকা থাকে অনেক কিছু নিয়ে যায়, ফল ফল আনতো, কাপড় চাপড় অনেক কিছু মাসে দু মাসে একবার যায় কাজ করতো। তখন আমি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম বলার বাহিরে। মামার বাড়ি অনেক অসুস্থ ছিল, তো গরু মুরগি ছিল, গরু রাখা দেখতাম দেখা যেতে ছেলেদেরও আমি নিয়ে খারাপ মানে কাজ করতাম। ছোট বয়স 12 বছর এখন দাম ছিল 12-11। তখন আমি ওই খেতাম কি লাইল দেওয়া খেতে দাম খেতে লাইল দেওয়া যাইতাম আর ওই দান লইতে লঙ্গি তোমার গেছিলাম ওই দানগুলো বেচতাম। আগে বিরিয়ানি তো আমার টেন্ডার টানতাম, ওই দোকান দিলে খাইতাম, বিস্কুট মিস্কুট আনতাম। ওই বাড়িতে দোকান ধরতো ওই 2-3 টাকা কেজি নিত দান কেজি। তখন অনেক ধরনের দুষ্ণের পরে গ্রামের মাঝে একটা কল ছিল আমলের, ওই মহিলারা গ্রাম যুক্ত বানিয়ে নিতে পারি আর স্যাপ দিতাম, প্রসাদ করে দিতাম। ধরো আমার নানির অনেক জ্বালা দিছে, মানে তুমি টাকা পয়সা লাগে লাগাইছে, টাকা দিয়ে টাকা দিতে হবে, মানে আসলও ধরে রাখ টাকা দিতে হবে, কাপড় খুললে লাগছে
মানে এই টাকার জন্য। আপনি
টাকার জন্য তুমি টাকা নিয়ে কি করতে? টাকা নিয়ে খাইতাম, বুঝি খাইতাম, ওই দোকানে ভালো ভালো বিস্কুট খাইতাম, ওই বাদাম খাইতাম, এইসব নিশানা আছে।
পড়াশোনা করছি করেছিল?
না না, পড়াশোনা দিতে যাওয়ার পরে তোলাখান স্কুল থেকে বাইরা আয়া রাখতাম, স্কুলে বই খাওয়াইতাম, ওই টাকা ভোর করে নিয়ে যাচ্ছিলাম, টাকা দিতেও যাইতাম নানির কাছে এবং কিন্তু একটা জিনিস কি, আমি যেটা বয়সে পাইছি ওই আগের স্কুলে আমাদের পড়া দিত 10 কেজি বই না পাচ্ছি, 10 কেজি না হলে কিন্তু এটা পাইছি। তখন আমি ওই এক ব্যবহার মা টাকাতে যাইতো মেয়েদের 10-12 সাবান কিনে রয়ে দিব, তেলে দিব, মায়ে দিব, ওই সাবান আমি নিয়ে চুরি করে নিয়ে বিক্রি করে আমার মজা খাওয়ার নিশা। তখন এভাবে জীবন যায় আমার আস্তে আস্তে। তো আমি জানতাম না যে আমি তো মামাদের গরু খাইতেছি, মায়ের তো ঠিক টাকা দিতেছে, বুঝতে পারতাম। আস্তে আস্তে জিনিসটা আমার মাথায় বুঝতে পারলাম টাকা তো দেয় মা। তখন নিজের বাড়ি কি আর কি আমি এটা বুঝতাম না, বাড়ি কই দিঘি হরিচন্দ্র বাড়ি
মানে ওটাকে নিজের বাড়ি মনে করতাম?
হ্যাঁ, নিজের বাড়ি মনে করতাম। তো ওটা তো আমার নিজের বাড়ি না, আমার রক্তের কেউ নাই, আমার বাবা মারা গেছে, মা দূরে থাকে, নানির কাছে থাকতে হবে, সেই জন্য বুঝি না যে বাড়ি যে মুখের বাড়ি। অবশ্য মামু বউ কিন্তু ক্ষতি হতে দিতাম চলে যাওয়া, কিমানো যদি একটা হইয়া থাকতো যে কোনো একটা ক্ষতি হতে দিতাম আমার সামনে। নানিরে আমাদের 10-15টা ছাগল ছিল, ছাগলের দুধ হয়তো দুধ আমি একা খাইতাম। এরকম কিছু কিছু চাই বোঝনা আমাদের দেশে বোঝনা করে, এই বোঝনা আমি অনেক টিলিয়া এই লঙ্গি পেশের মধ্যে লিয়া গরু আগে খাইতাম। ওদের এই চাইল বাইজা হাতে করতো মেঘা দিয়ে নারকেল দিয়া, নারকেল হচ্ছে ওই বলি যে মামার বাড়ি ওই ডিলে যেতাম নিয়ে খাইতাম। আর নানির বয়স্ক ছিল, এসটা মানে বয়ম ভরা মিডাইছিল, মিডে চুরি করে নিয়ে খাইনি, অনেক দুষ্ট ছিল বলার বাইরে। আর অথচ ঘেরামে কেউই মারতে পারতো না, অনেক জন দুষ্টিকর্ম করে। আমার একদিন নারকেল গাছের সাথে আমার তারা মেরা রেখে দিচ্ছে, রেখে দিতে মতন আমাদের দেশে গারো আছে, গারোরা দান কেটে দানা।
আচ্ছা,
ওই লোকেরা দানা না পরে দেখে আমার মনে হচ্ছে পাগল তার মরে গেছে, আমি দুষ্ট আমি করে দিচ্ছি। যেমন তখন আমি দেখেছি যে আগে আলিপুরা দেখতাম তিনবার, তিনবার দেখার পরে তখন জিপ দেখে করতাম যে আল্লাহ আমাকে সাহায্য করো, যে সিগল ছিলাম এরকম ধরনের ইয়ে আর কি। তখন কিছুক্ষণ পরে আবার কান্দে কাটে ঘন্টা দিয়ে পরে আবার সারে ওদের নানি মরে নেই মাত্র লাগে। তখন এইভাবে জানতে পারলাম যে আমিও করু রাখি কিছু কিছুটা কাম করি, রোয়া লাগাই মামাদের মায়ের টাকা দিই শৈশব থেকে বড় হতে
ওকে।
আমার মায়ের টাকা আনে একটা ওই বেটার কাছে, ওই বেটা আবার ডাকা থাকে ওই শিগুড়ি চাকরি করে রাস্তা, মায়ের তো কাজ করে মায়ের হোটেলে বাবুর সাথে হেল্প করে কাজ করে। তখন ডাকা এলাম আমার নিয়ে সেটা ডাকাইয়া পড়লো ভিডিও গেম,
ভিডিও গেম,
ভিডিও গেম মুস্তফা।
ওকে,
এটা 10-15 বছর আগে হবে ভিডিও গেম খেলছে। আরে এটার ভিতরে কেমনে একজন এনে ঘুষি মারে মেজা ফেলায়, এটা নিশ্চয় টাকা হওয়া মুকুল। তো ওই লোকে আমি কাকা ডাকতাম মাঝে গিয়ে ওই কাকা, ওই লোকে আসতো তো পকেটে আমি চিরু করে নিয়ে ভিডিও গেম খেলতাম 200-150 যেরকম পাইতাম মনে দরতো এরকম ভিডিও গেম খেলতাম আর খাইতাম। ওই কয় টাকা কিনেছে কয় ছেড়ে তখন আমার মারে মারতো তখন মনে কষ্ট হতো। অনেকদিন হঠাৎ করে টাকা নিয়ে ছিল 500 টাকা ফিল করে সারাদিন খালি ভিডিও গেমস খেলছি, ভিডিও গেমস থেকে বাড়িনি, 2 টাকা ছিল কয়েন খেলতে পারতাম না, ওই বসে বসে করতে তো টোটো টিপতাম 500 টাকা ঘর ফেলে। তখন আমি রাইট করে ডাকার বাড়ি কই গেলাম চিনি বেশি,
মানে কি 500 টাকা নিয়ে চুরি করে এখন বাড়ি থেকে পালিয়ে যাবো, কারণ বাড়ি গেলে তো ধরবে,
বাড়ি গেলে যাবো। তখন ওই যে রুমটা ভাড়া নিয়েছি ওই একটা আফার ছিল, এই আফারের আমি ফাঁকে দিয়া ঘরে ভিতরে গিয়া মায়ের কাছে রান্না করতো, ফাঁকে দিয়ে আমি উঠেটা বন্যা দিয়ে বাইয়া আমি উঠে শুয়ে রয়েছি। অর্থাৎ ওই বেটারে কাকাটা খেয়ে আমি ওই লোকটায় ডিউটিতে যায় 11টা বাজে, 11টা বাজে যাইলে তখন আমি
নামবেন
নাম, তখন আমার মায় কিছু কম আমার মায় মারে না। তখন ঠিক এই মুহূর্তে শুয়ে রয়েছি কিছু মানুষ অনেক কাম, তখন উপরে গেছে কাজ তখন নাচতে উঠতে নাম মায় ব্যস্ত মার পাওয়া ধরলে মা কি শিখবে একটা শুনতে না কিছু কয়নি। তখন আমি বড় হয়েছি মতন তখন একটু ভালো বুঝি, বুঝার পরে প্রায় 14 বছর আর কি আমি দেশে একা কি আওয়াজ করতে পারি, মায়ের লোকের তোমার অন্ত তন্দ্রে ঠারে ঠারে একে একে আসা যাওয়া করতে পারি। তখন ওই লোকে একটা স্থানীয় পোলা ছিল, তো জ্ঞানজ্ঞান হয়েছে আমার সাথে পোলাটা আমার থাকলাম বাজে পোলাটা আমি কইছি যে ওরে মাইরা ফেলা, এলাকার একটা বড় ভাই আছে ভাই
গ্যাঞ্জামটা কিনে হয়েছে
গ্যাঞ্জাম লয়েছি তো পরে সিনিয়ার দিই না, সিনিয়ার দিই তোমার বড় ভাই ডাকতাম।
আচ্ছা,
না আমি দিই না, আমি তোমার বড় ভাই ডাকতাম কিনে সমস্যা কি, তুই আগে সচ্ছর বন্ধু হিসাবে চলবি এসব নিয়ে ওই লয়েছে একটা সরি গড়ে যাবো কারণ এতটুকু লাম্পা। আমি লয়েছি একটা ঘর থেকে আমার কাকা যে ডিউটি করে ওই টেডা, টেডা বলতে ওই চোখা রাস্তা ডিউটি করে ওই লয়েছি পরে কাইবার এরকম রাস্তা।
ওকে,
তখন আমি বলি যে আচ্ছা আমি দেখেন আমার এক বড় ভাই আছে ঢাকার স্থানীয় বড় ভাই রাজনীতি জড়িত ছিল, তখন ওই ওটা ভাই এই ব্যাপার কি করবো ঘরে। তো আমি আমার আমার ছোটবেলা তো আমার জিদ বেশি অনেক, মানে বলার বাহিরে অনেক জিদ ছিল, এখনো আমার জিদ আছে শরীর।
আচ্ছা,
যখন ডাকা লোকের সাথে জ্ঞানে বলো ওরা ওরা নাম, তখন মারবা তুমি এলাকায় থাকতে পারবা, ওর ভাই হলো বড় ধরনের নেতা,
জি
আমি যেভাবে হোক ওরা আমি মার একটা মোটরওয়ালা সেট নতুন বাড়ি সেট 4,000 টাকা মতন দাম ছিল, বস্তে ওই ভেটা কিনছে টাকায় লইলাম। মোটরওয়ালা সেটটা 1500 টাকা বস্তা। ঢাকা আরেক জায়গায় মুগ্ধা আমরা যারা ভাই থাকতো বললাম ভাই এই ব্যাপারটা ভালো লাগবে। ভাই আবার চাকরি করতো মূলটা
জি,
আমি সকালবেলা আমার যারা তো ভাই নিয়ে খাড়াইছি ওই ঘরের ভিতরে আমার টিভি ছিল, আগে মাইক কিনছি সিটি ছিল, তো টিভি হাতে না বাড়িটা লোকেরা এসে দেখতো। আমি আবার ওই ছেলেদের সাথে আড্ডা শুরু করে দিলাম, ঘুরতাম বাবা ছেলেদের সাথে ঘুরতাম আড্ডা মারতাম। তখন এই বাসার নিষ্ঠা বিষ্ঠা বাড়াটা ছিল, তখন আমার একটু ভয় পাইত। একটা কোনার রুমে একটা মেয়ে ছিল, মেয়ের বাবারা আমাদের সামনে মারা গেছে, মেয়েটা রে আমি শুধু প্রেম ভালোবাসি বলিনি।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ফাতেমা ছিল। মেয়েটার ওই গড়াই তো তার আমি পাঞ্জাবে ঘুরে লাগতাম, ভয় খারাপ করে বোকা দিত কথা ব্যাপারে দিন। তখন এই কথা বললে তখন আমি ধরেই দিই, হয়তো ঠাস করে দেওয়া ভারি মারি হাতে হতে হেরে ধরে লাগিনি। হয়তো গড় খালি থাকলে মাঝে মাঝে হাতে হেরে খালে মাঝে ধাক্কা দিয়ে ফুটাই লাগি এরকম ভাবে চলে। তখন আমি দেশে যাই ঢাকাই, কোনো একটা জিনিস হইলে কি মৌ সিং আমাদের একটা পাড়া আছে, আমাদের দেশে একটা ছেলে আছে, ছেলে আমরা একদিন লুয়ে যাই, লুয়ে যাওয়ার পর ওদের ভিতরে সব কিছু পাওয়া যায়। নেওয়ার পরে আমার প্রথম লুয়ে গেল, গিয়েছিল করে আমি মানে অবৈধ কাস্টম করলাম, সবকিছু পাওয়া
যায় বলতে
আপনি সবকিছু পাওয়া গেল, ওই যে ঘামজা মদ মেয়ে যে পাওয়া যায়।
তখন আপনার বয়স কত?
তখন বয় আমার 14-15
বছর বয়সে। আপনি অবৈধ কাজ বলতে যেটা বলে যাচ্ছেন অনৈতিক শারীরিক সমস্যা। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ব্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আজকে স্বপন এখানে স্বীকার করছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো, স্বপনের অপরাধী হয়ে ওঠার পেছনের ব্যাকগ্রাউন্ডে আমরা ছিলাম এবং সেখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি তার একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হওয়া এবং প্রপার গাইডেন্স না থাকা। আমরা 3 মিনিট পর আবারও ফিরবো এবং তাকে দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। যারা কন্টাক্ট করতে চান, এখানে আসতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। ঠিক 3 মিনিট পর। আমরা স্বপনের কাছে আবারও ফিরতে চাই। ইনফ্যাক্ট আপনাদের সবাইকে বলছি, যারা কনফিউজ করতে চান চাইলে তারা আমাদেরকে SMS করতে পারেন, আমরা আপনাদেরকে ফোন করবো অথবা আমাদেরকে ফোনে জানাতে পারেন। ফোন করলে যেটা করতে হবে, আপনি যে বিষয়ে অপরাধ করেছেন সেটা ছোট্ট করে বলতে হবে আপনাকে ফোন করতে এবং আপনার নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আরো একবার বলছি 09613-892-892। এছাড়া আপনি SMS করতে চাইলে প্রথমে লিখবেন ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আরো একবার বলছি, প্রথমে লিখতে হবে ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ওকে স্বপন, আপনি যেখানটাতে ছিলেন, আপনি বললেন যে 14 বছর বয়সে আপনি এক জায়গায় গিয়ে অনৈতিক কাজ করলেন, ওকে, তারপর
খেলাম ওই আবার গাঁজা খাইতো, বাসি খাইতো গাঁজা বানাইছে খাইতে আছে না আমার দেশে, আমি তো এইসব খাইনি, দড়াই বুঝি নাই, যে কলকিটা দেখ কলকি বলে আমি দড়াই বুঝি না, তখন ওই থেকে খাই না, কদা আমি দূরে দিই, তুমি না আমি খাই না, খাইতাম না, তুমি খাই না, ওই খারাপ ধরনের মেয়েদের যে শালীর সম্পর্ক হয় আমি গেছি।
ওকে,
তারপরে আশা করি তখন একটা মজা হয়ে গেল, মানে আগে ভাড়া কম ছিল 130 টাকা, ঢাকা আবার হয়তো 20 টাকা 30 টাকা। আমি একা আগে যাইতাম ওই জায়গায় মিস হয়ে গেল, যাইতাম একদম ভালো লাগে, ঢাকা আসি হয়তো 2-3 মাস থাকি, 1 মাস থাকি, আবার দেশে যাই মানে
ওখানে গিয়ে অনেক কাজ করে তারপরে দেশে যেতাম, মার কষ্টের অর্জিত টাকা এগুলো নিয়ে,
এগুলো বুঝতাম না
জি,
মার যে কষ্ট গুলো আয়ত্ত হচ্ছে এগুলো নিয়ে আমি বুঝতাম। আবার দেশে গিয়ে নানি করতাম, টাকা দিয়ে টাকা দাম টাকা পয়সার দরকার কি করি, আমি যে ওই কাজ করি না, টাকা পয়সা মাঝে মাঝে বেড়ার পকেটে নেই, যে জায়গার তো আমি খাই বেড়ায় আমার মানে মারে মারে জিতো না আমি দিন হয়ে তো টুকটাক করে রিক্সা চালাই।
আচ্ছা, রিক্সা চালানো শুরু করলাম?
হ্যাঁ, রিক্সা চালাই ওই হাফ বেলা করে সকালে।
ওকে,
রিক্সা জমা ছিল আপনার 25 টাকা 20 টাকা দিত আধা বেলা, 100 টাকা 100 টাকা রমজান পাইতাম, নিজে চলতাম বিকাল গুলা নিয়ে সাহেব কি 10 জন 15 জন খোলা বেলা ঘুরতাম, রাইতে একজন একজনের নিত, ওরা আবার গাঞ্জা খাইত।
আচ্ছা,
সিগারেট তো ওরা খাইত তো না, আমার দিত মানে আমি তো এটা বলি না, দিয়েছি খাইছি দিয়ে মাথা ঘুরে তোরা গুলো টুকটাক হঠাৎ খাই আর কি, তোর নাম কোন হাইনি খাওয়াবে বলো, আধা বেলা গাড়ি ছিলাম, আধা বেলা তোর চলি টিভি দেখি, ওই মাঝে মাঝে ভিডিও গেমস খেলি, দেশে যাই, দেশে যাওয়ার পরে মা যে এত কষ্ট করে মাটি কাটা যায় রাত্রে সকালে, আমি সবাই ঘুমাই মায়ের জায়গা একলা বিছানা ফ্যান ছেড়ে ঘুমাই, বুঝি না আমার কষ্ট তখন মা তো বসে যায়, একটা ছেলে আমার ছোটবেলায় স্কুলে যাইতাম, বই তো স্কুলে পড়ালেখা খাইয়ে নিয়েছি, শুধু পড়ালেখা করতে পারিনি, আমার চেষ্টা করছে অনেক, আর অনেক অনেক কাজে আমার মা দিছে, আমি থাকিনি, মুদি দোকান দিয়েছি, টেলারি দোকান দিয়েছি, কাঠমিস্ত্রির দোকানে দিয়েছি, অনেক দোকানে দিয়েছি কিন্তু আমি থাকিনি, দুষ্টু মিশ্রা ছিল বিরোধী ছিল, তখন 10,000 আমার মা, তখন আমি 10,000 থাকি, তখন আমার 10,000 আমার টার্গেট ছিল আমার মা কোনো জায়গায় ছুঁয়ে যাইতে পারবো না, তখন হঠাৎ করে আমার 1 কিলোমিটার দূরে আমার মা মামার বাড়ি আর আমার খালার বাড়ি আছে, বাজারের ভিতরে থানা আছে, ওই জায়গায় 1 কিলোমিটার দূরে আর কি, তখন আমার মায়ের রওনা হয়েছে ওই আমার খালার বাড়ি, বড় খালার আমার কোয়া জানে দেখতে ঠিক আছে পিছিয়ে এসে লইছে, তুই আমার
তখন কি আপনি রিক্সা চালান
না? দেশ আর কি সুন্দর রিক্সা চালাই না, রিক্সা থেকে গেছে আর কি।
আচ্ছা, রিক্সা তুই আপনি দেশে গেছে?
হ্যাঁ, দেশে গেছে। আমার লই আনাই ওই যা বোগা আমার লোক কয়না যে লজাই তোর মার ওই গাছটা বানতে রয়েছিল ইট দিয়া, যে শুক্তি বাঙে তো বড় বড়, তখন আমি তুই আমার লই আসতাম ভাড়া, আস্তে আস্তে ইটা মারতাম কিছু গিয়ে ভর দেবো কাপড় ছিল আইটা যাইতে যাইত, আস্তে আস্তে যেতে থাকলে অনেকটা গেলাম, ছোটো ছোটো ইটা মারি কষে যায় না, দূরে দূরে থাকি আর কি, মানে এক সময় একটু রাগ হয়ে গেল, একটা ঈদের শুকরি লই আমি ইটা মারলাম, ওই ধরে মারলাম, মারার ঘরে চাইল সাবান ঘরে হঠাৎ করে কপাল লাগলাম, কপাল লাগার পরে লগে লগে পড়ে গেল, আমি তো চায়ের এসেছি একটু দূরে, আমি চায়ের এসেছি লগে লগে দুই রাস্তা কিনে দৈনামূল্য ফেলে আসে, আমি বললাম কি ওই পিছে একটু 1 মিনিট খারা থেকে ওই পিছে দেখ দিয়ে গেলাম বা, তখন পরবর্তী যে মায়ের যেটা কইছি তখন ওই গ্রাম দায়িত্ব এসে মায়ের এক বান্ধবী আরো বসি তাহলে হ্যাঁ আবার নিয়ে ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে আমি খাওয়া দাওয়া বসে নিয়ে দিয়েছি গেছে, না আমি আবার 2 ঘন্টা 1 ঘন্টা পরে ওই আবার ঘুরতে ঘুরতে গেলাম, যে আমরা খালো ছিল তাকে আমরা করলাম কি হ্যান তেন এছাড়া হ্যান তেন, তখন মাইকের সময় আমার হাত তোলেন,
তারপর আপনার মা কখনো গায়ে হাত তোলেন?
গায়ে হাত তোলেন কোনো সময় আমার গায়ে আমার মায়ের হাত তোলেন, হঠাৎ হত দিয়ে একটা থাবার বাড়িতে ভাইয়া আসছে মাইকের সময় আমার হাত তোলে নেই, তখন আমি তো বুঝতাম না যে মা হাত হারাই লাইছি ধরে গিয়ে গিয়ে আমি বুঝতাম না, তখন ওই মায়ের ডাকা হিসাবে আমি ডাকাই বেশিরভাগ ডাকা অর্ধেক ডাকাতেই অর্ধেক দেশে থাকি, এইভাবে চলতে থাকি, তখন তো মেয়ে পাড়াবাসী পাশাপাশি গেলাম, ওই গ্রামের সাথে গেলাম, ওই মেয়েদের তিনি পেন্টেন পুরো থাকতাম ঘুরতাম তো কাম কাজ করতাম না, তখন ওই মেয়েদের হতে নিয়ে শেখা লাগবে যে এই মেয়েটারে টেম্পল যে এই মেয়েটা অনেক বন্ধু বান্ধব শুনছি যে এই মেয়েটা একদম খারাপ কিছু করছে করুক গ্রামে মিলে খেয়াল, একদিন দুদিন ওই পাশাপাশি এক বিয়ে আইন ছিল বিয়ে আইনগো নানার বাড়ি যাইতাম, তারপরে তুমি মেয়েটার সাথে তোমার ভালোবাসি তুমি এক কাম করবো আমার লোকের সন্ধ্যা সন্ধ্যা করবা, সুন্দর সম্বন্ধ দেখা করে আমি যেদিন কয়েছি আর পরের দিন সারা রাত আমি তারা নিয়ে বসে থাকি দুঃখ না ছিল সারা রাত দূরে যাওয়া করে তখন অনেক ধরনের কথাবার্তি বলি মেয়েটা আমি কই তোমার খারাপ ধরনের সম্পর্ক যেটা হয় একটা ছেলে একটা মেয়ে আমার দেও সমস্যা কি তুমি কি চাও বিয়ের আগে নিতা আমি আর বিয়ে করবো কই দেশে তখন তিনটার দিক যা তারা বসে এক মামা আছে ওই দেশ গ্রামে রাত্রিবেলা গরুরে খাওয়াইতে নেই বড় বড় হাঁস যাকে বলে আর কি ডান কাত খাওয়ায় ভালো ভালো খাওয়ান খাওয়ায় রাত্রে আর কি বড় বড় হাঁস বানায় মামা দেখা চলতে গেছে বইয়ের বসে
বুঝতে পারছি তারপর
তারপরে মামা দেখে আমি কই শুনেন মামা ওই দিকে ডরাইতাম নাকি আমার রাগ ছিল সাপারও ছিল এমনও আছে আমি কই মামা আপনি ওই আমার মামার তো ভাই ছিল আমার হাতের করতো ভালো মোটামুটি আপনি বললেন না গেল সার রায় ছিলাম সকালে গেছি ওরা বাইরে গেছে তখন ওই পাশাপাশি একটা বিয়ে আনছিল মামার তো বোন বিয়ে আছে আর বোন বিয়ে আনলে তো খবর দিয়ে দিতাম তো আপনার যে ছেলে এসেছে ঘুরেন সে তো ভালো না তো ভালো একটা মেয়ে এসে দেখেন করেন মেয়েটা আসলে কালো তুমি বিয়ে আন তোমার সাথে ইনকাম করে দিলি আমার সাথে আমি ইনকাম করবো না মেয়েটা ছিল একদম গরিব গরিব বলতে বাসা বাড়ির থেকে বড় হয়েছে বাপ যে ছিল বাপে স্বীকার করে নি মা মেয়ে ওই নানা বাড়ির থেকে বড় হয়েছে একটু বড় হয়েছে বাসা বাড়ির থাকছে
আচ্ছা কি নাম ছিল বেটার
বিলকিস
বিলকিস আচ্ছা
তখন আমি কই যে তোমার আমি বিয়ে করব সমস্যা কি কিন্তু বিয়ে নেই একটু মজা করে কই তোমার হ্যাঁ মনে মনে পাগল হয়ে গেছে হ্যাঁ ছিল রংটা ছিল কালো চেহারা তো এরকম ভালো ছিল না তো মোটামুটি ভালোই ছিল তখন ওর খালা ছিল ওর খালার বলতে আছে যে এমন এমন কয় বিয়ে কয় কর সমস্যা কি ওর খালা আবার শিখে দিয়েছে তা আমি যদি করছি কেউ জানে না বললাম আমি সত্যি তোমার বিয়ে করবো এই ঘটনা তখন ওই যে আগে মেয়েটা নিয়ে আমি আসছিলাম রাত্রে বইয়া আমার মামাত্ম ভাই থেকে ওই মামা মামাত্ম ভাই থেকে কয়ে দিয়েছে বলছিলাম কেন কয়ে দিয়ে আমার এক মামি আছে এখনো সে বাচ্চা আছে আমার মামি বলতে জালাল রে স্বপন তো বাদ খাইয়ে গর কুলি ফালায় নাম গ্রামের নাম পশ্চিমপাড়া আর কি পশ্চিমপাড়া কারণ কি মামার তো বাড়ি তো সেই এলাকাতে একটা মামার তো ব্যবসায় বন্ধুত্ব ছিল একটু খবরটা জানলো তো একটা সাপ ফেস্ট হইল যে সেই গ্রাম মোবাইলের ধারে বান্ধে তুই মামার তো ভাই কয়েছে
ওকে ওকে
তখন আমি আর জানি সাবধান ওই বিএন রায় তো বিএন রায় হচ্ছে নগর হয়ে গেল
তখন
আমি বিয়া করি এক বিঘটা একদিন দুদিন তিন আষ্ট দিনে দশ দিন এরকম মানুষের লাইনে গেছে আমার মামু খালা বিয়া দিছে অনেক দূরা প্রায় দশ কিলোমিটার হবে আমার এক খালতো ভাই নিয়া আমি চলে গেছি বিলকিস আমার বিয়ে আমি বিয়ে করি
বিলকিসের সাথে করে নিয়ে
আর ওই খালতো ভাই নিয়া শুধু দেখতে অনেক বড় লম্বা রাত্রে সাতটা দিকে রওনা হয়েছি গেছি রাত্রে দুনা গেছিল গেছি আসতে আসতে আমার খালারে কইছি বিয়ে খালার সেগুলো বিশ্বাস করতাম বিয়া করে লই আসি খালা আমার বিশেষ কথা না কান দেয় এখন শুরু করাতে একটু বড় টোকে করছে বাদে বিয়ে হয়েছে আর বোনে এখন করতে পারে না যখন ওই মায়ের প্রতি জীবনে বিশ্বাস করে এমন মায়ের বিয়ে করা গুলো তখন ওই মেয়ের বিয়ে নিয়েছে আমি থেকে উঠছি
মানে আপনি বিয়ে করেছিলেন না তারপরেও আপনি বিয়ে করে খালার বাড়িতে গিয়ে আশ্রয়
নিয়েছেন আশ্রয় নিয়েছি কইছি বিয়ে করছি
বলেছেন বিয়ে করেছেন ওকে
তখন আমার খালা বিশ্বাস করে সত্য ঘটনাটা বাড়ি করে লাইছে যে হ বিয়ে করি নি তিন দিনের মাথা বলে এসেছি তো এই মেয়ের আবার ফাটা গেছে
এই মেয়ের সঙ্গে কি আপনার কোনো অনৈতিক সম্পর্ক ছিল
এই মেয়েদের লেগে আমার বড় কাহিনী তখন আমি আশা করি আমার এক খালার সাথে ওই মেয়েদের দিয়ে দেয় কয়ে যা তুই হ্যাঁ ফরাইব তোরা দুজনে ফরাইব আগে বলছি গ্রামে বসছে আমার ভাই তো বাগায় নিয়ে গেছে আগের যুগে এরকম ধরনের একটা নাম হয়েছে তখন কেউ কিছু বলতো না এর এরকম গাইজেন নাই গে আমার মামুর বাড়ির অবস্থা দেখে ওই
মানে বিলকিসের কোনো গার্জিয়ান ছিল না
গার্জিয়ান ছিল না ভাই ছিল আধা পাগলের মতন এনে না থাকতো বাপে তো স্বীকারই করে নি মা আধা পাগল তিন চারটে বিয়ে হয়েছে
ওকে
তখন আমার মামু না কে জানি ফোন দিয়েছে আমার মার কাছে যে স্বপন তো এই করতে আছে বিয়ে করতে এই মুখে ছেড়ে দে যার বংশ কিছু নাই তো তুই আয় মায় কল কেয়ার পরের দিন একটা দূরত্ব গেল গেছে বলে অথচ আমি এটা বুঝি না বিয়ালে ভালো হয়েছে আমার একটা গন নাই আমার কিচ্ছু নাই তখন আমি নাই গেল মানে করে হা আমি মেয়েরে বিয়ে করি তে করে স্থান তোর বিয়ে করাম হাসি মায়া দেখতে আমি কি এই মেয়ের আমি বিয়ে করুন আমি ছেলে কথা এসে তুমি যাও আমি বিয়ে ঠিক আছে জবান দিচ্ছি বিয়ে করুন জবান জবান রাখবি মারে কি করলাম বললাম যে একটা ধাউলে দলাম জল করালাম এসে বিয়ে
রাখলাম
মা রাজে ছিল না তখন আমার মামার তো বাইরে মাথায় নিল হ্যাঁ বিয়ে করবো এই ছেলে না সম্ভব না তখন ওই ছেলে করলো তুই গ্রাম সাইডে সাইডে ভাগ্যা ছেলে করলো কি কিছু টাকা পয়সা নামার তেলে ডাকাইছে মা তো ডাকা থাকে আমি তো আসি মায় আমার পরে ডাকা এসে বলছে আমি গেছি তুমি ছেড়ে করছে চার পাঁচ দিন পরে আমি মার জায়গায় না অন্য জায়গায় আমি ওই এলাকার লোক থাকে সেই জায়গায় আই আমার পরে ওই আমি যে জায়গায় আই ওই ছেড়ে যে জায়গায় আইস তখন একজনে কইতাছে কয় ইমুকের মায়ের তো আইসে না খেড়ায় নাম করো ইমুক করলো মানে গেলাম যে এই বিল কিছু তো
কয়েকজন
লইয়া আমি বিয়া করে লাই আমার গার্জেন কেউ ছিল না গার্জেনের প্রতি খালা ছিল আর আত্মীয় স্বজন ওই পাড়া বসে আর কি চিনা করেছে মুখ চিনা
কোথায় বিয়ে করেন কাজী অফিসে
হ্যাঁ কাজী অফিসে বিয়ে করে
কত টাকা দিন মোহর ধারণ করা হয়
আমার সম্ভাবনা মনে আসছে কিছুটা বিশ তিরিশ হাজার হবে
বিশ থেকে তিরিশ হাজার
এরকম ধরনের বিয়ে হওয়ার পরে গেছি আমি একটা বড় নি নাই আমাকে কিছু টাকা পয়সা নাই ওর খাওয়া যে বাসা থাকতো এর পাশে একটা সাফরা রুম ছিল রুম বিক্রি করে দিয়েছি ওই রুম হয়ে আমি রয়েছি বাসটা খুশি রুম তিসের ওই কথা একটা বলিয়া গেছে বলা হয়েছে গিয়া ওই মেয়েরে আমি যখন বাগার থেকে লইয়া আইছি তখন আমি করলাম আমার এক মামার বাড়ি শালি সংকট আমি করে খেলাম তখন জবান দিছি তোমার বিয়ে করো তখন ওই মেয়েটার আমি বিয়ে করে হলে একটা রুম নিলাম আস্তে আস্তে টুকটাক কিনলাম কি করি রিক্সা চালি হলো ওরে আমি মারতাম
বিল্কিট কাপে মারতাম
হ্যাঁ মারতাম কিনলে গিয়া আমাকে বিয়ে বলে কিনে গিয়া
কেন
আমাকে বিয়ে বলে গেলে গিয়ে আমি আমার গার্জেন নেই আমার মা নাই আমি একা তোর লোক আমার মা নাই
ভি তো আপনি জোর করে পড়েছেন
তুই তো আমার বয়সে বড় বাজে আমি কই যাচ্ছি বিয়ে আমি করছি হয় রাজে ছিলাম আমি ছিলাম ওয় কিছু কিছু মানুষ বলতেছে যে ওই লোক গিয়ে যা শুনতে
মানে
বিয়ে পরে শুনুন
বিয়ের পরে আপনি শুনেছেন ওকে প্রিয় শ্রোতা আমরা একটা বিরতি শব্দ পেয়েছি আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই আপনারা আজকে এখানে শুনছেন স্বপনকে স্বপনের জীবনের যে কালো অধ্যায় এবং স্বপনের জীবনের যে অপরাধগুলো সেগুলো ফ্ল্যাশ আউট হচ্ছে এবং সেখানে আমরা আবারও ফিরতে চাই আমরা বারবারই বলি যে একজন অপরাধী আপনা আপনি ভুই ফোর না ভুই ফোর বলতে আমরা যেটা বোঝাই যে গজায় না মূলত তাকে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্য দিয়ে যেতে হয় এবং সে যে পরিবেশে বড় হয় সেই পরিবেশটি অনেকখানি দায়ী তার এই অপরাধের জন্যে আমরা স্বপনের বড় হওয়ার পরিবেশটিকে দেখেছি ধীরে ধীরে অপরাধের দিকে যাচ্ছি এবং অপরাধগুলো শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব প্রত্যেকটি অপরাধের শেষে একটা পরিণতি থাকে সে পরিণতি উঠে আসবে আমাদের জাহাবলিব সত্য বলি ঠিক রাত 12:06 আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জাহাবলিব সত্য বলি বলি অবশ্যই ফোন করবেন আমাদেরকে ফোন করে বলতে হবে আপনার জীবনের ভুল বা অপরাধ গুলো কি আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 আমি আবারও বলছি 09613892892 এছাড়া চাইলে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন টেক্সট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম ABC স্পেস JBSB স্পেস আপনার নাম এরপর পাঠিয়ে দেবেন 3221 নাম্বারে ওকে ফাইন
যেখানটাতে আমরা ছিলাম স্বপন, আপনি আপনার স্ত্রী গায়ে হাত তোলা শুরু করলেন এবং আপনি বিয়ের পরে জানতে পারলেন যে সে আসলে আপনার ভাষায় যেটা বলছিলাম যে বৈধ সন্তান না তার মামা মায়ের, এবং সেটা নিয়ে আপনি তাকে চর্চা করা শুরু করলেন। তারপর
চর্চা করার পরে যখন মানুষটা শুনছে আর হ্যাঁ আমার বয়স কিছু বড় ছিল, হয়তো দেড় বছর বড়, বয়স ওই টাইমে বিয়ে করছি ষোলো বছর সতেরো বছর হবে, আর বিশ বছর কোনো আমি মারা ধরে করতাম তো টাকা নিয়ে আয়,
মারা ধরে করে বলতেন টাকা নিয়ে
সেটা নিয়ে আস,
মানে আপনি যৌতুকের জন্য চাপ দিতেন
টাকা নিয়ে, আমার কিছু সব টাকা নিয়ে তখন একবার পাড়াইছি দুই হাজার টাকা আনছি, দুই হাজার টাকা নিয়ে খরচ করতে বলে মানে হ্যাঁ আমি যেদিন পরে বলি মারতাম, অর্থাৎ আমার মতো এটা কাজ করতো যে আমি ওয়ারে বিয়া করলাম আমি ভালো রাতে ওর তোমার লোক তুমি মারে না, আমি দিতে করতে যে জায়গায় আমি ভাড়া থাকি মানুষের চেয়ে থাকে আমার চেহারা হ্যাঁ চেহারা, আর আমার বংশটা মামার ঘরে বংশটাই মানুষের,
কিন্তু এটা তো আপনি বিয়ের আগে বোঝার কথা, আপনি বিয়ের আগে
বুঝি নাই ওই টাইমে বুঝি নাই একা একা করছি,
আর বিয়ের পরে আপনি এই যে বুঝতে আসলো আপনার এগুলো মাথার মধ্যে এগুলো কি আপনার একা একা এসছে নাকি
আপনাকে বলে, একা একা কেউ আমার এইসব কথা বলে না,
এবং ওর কোনো আচরণই আপনার ভালো লাগতো না,
না না ওর কিছুই ভালো লাগতো না, আমি আগেবেলা গাড়ি চালাইতাম তখন একদিন যে আমি সিগারেট খেতাম তো সিগারেট ওই ডিব্বা বলে আর কি প্রচুর ডিব্বা ওই ডিব্বিতে সিগারেট ধুতাম খায় খায়, আমরা তো ঠিক ওই মিলব আপদ আসিল ঠিক ফিজিক রিলেশন ঠিকই করতাম আমি, তখন ওই শারীরিক সম্পর্ক করার পরে ওই কিছু বড়ি খাইতে যেত না,
মানে আপনি যেটা বোঝাচ্ছেন যে এটা একটা কন্ট্রাসেপটিভ পিল এবং যাতে বাচ্চা না হয় তাই তো,
আবার নলেজ আছে
ওকে, ও কি চাইতো ও কি বেবি চাইতো,
ওই বেবি চাইতো না ওই কিছু বলতো না,
আচ্ছা ও কিছু
বলতো, আমিও কিছু বলতাম না কিন্তু এটা বুঝতাম,
কিন্তু আপনি নিজেও তো এক ধরনের মেথড আছে সেটাও তো আপনি নিতে পারতেন, সেটাও তো আপনি করেননি, ওকে আপনি জোর করতেন,
আমি জোর করতাম ওরে দুলুম করতাম
ওকে
মারতাম, তখন কয়ে ওই খাইতাম না খাইতাম না, একদিন গিয়ে তখন ওই সিগারেট খাইলে তুচি সিগারেট যাতা ধরছে
একদিন
দুদিন পরে পরে মারি ওর আত্মা ফুলাই লাই কিছুক্ষণ নাকে ঘুষি মারি এন্দা ফুলে দেখে হেন্দা ফুলে দেখে এরকম চলে, তখন মাস কয়েক যায় তখন না দেখে যাব দেখে ও দেখে যায় আগে দেখ পরে গরম সাইডে যাই গে, তখন আমার খাবার তো হয়েছিল লোকের চলতাম ওরে তো দেশে গেছি গে ওই থাকে ওর মামার ভাই আমি থেকে আমার মামার ওই তো সব ওরা ডেলি রাইতে ওরা আমি যেটা ফিজিক্যালি রিলেশন কচি থাকে বন্ধের ভিতরে আমার খেলার বাড়ি আছে ওই আনা সেখানে আছি সেজন্য কাজটা করি, কেউ কিছু বলতো না, তখন আমি হেরে মারতাম করতাম যে টাকার চাপ দিতাম বেশি টাকা নিয়ে, তখন আমি একটা হলে গেছি ছবি যে আমি আর আমার খালতো ভাই ওই কইতাছে যে স্বপন বিল কি সে দেখছি তোর বউরে ইমুকের লগে খারাপ সম্পর্ক করছে হ্যাঁ কইছে আমার লগে কি হে যে কইছে হ্যাঁ কতটা আমি বিশ্বাস না করে পাই না কাছে খুব কাছে আপন খাবার তখন যে মাথার নষ্ট হয়ে যায় তার লগে এই গ্রামের একটা ছেলের নাম কইছে যে মুখের লগে আমি বললাম যে আচ্ছা আমি যাচাই করি কোথায় 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 দেখলাম আসলে ঘটনা সত্যি, হ্যাঁ পরে আমরা কইছি আমি টাকা সাথে দিতাম হ্যাঁ বাদে যে হেতু এটা কেউ জানতো না কিছু টাকা দিব না আমার স্বামীর দিব না, তখন হ্যাঁ নিজে নিজে শিকার গেছে যেটা বুঝে গেছি শিকার গেছে আমার কইছি কি করুন তুমি টাকা চাপ দিতে কি করতাম,
মানে আপনি টাকা চাপ দিয়েছেন বলে সেই ধরনের কাজ করেছে,
ছোটবেলার তো একটু সরল সোজা ছিল যদি হাত ধরে একজন মেরে তো এক জায়গায় হে শুই একদম সরল সোজা ছিল,
আচ্ছা
আমি ভাবলাম যে এই কাজ যত করছো আমি তো চাচ্ছি না মনে হয় আরো ঠিক জমে গেল না ওই খারাপ কাজ করা,
মানে আপনার ওয়াইফকে দিয়ে আপনি খারাপ
কাজ করা মানে ওই নিশে গেল না, আমি আবার আমার পাড়া বসে মামার তো ভাই আছে দু তিন দিন পাড়া বসে দু তিন দিন সেরা জোগাড় করলাম কত করে দিবে, হ্যাঁ দেখ আমার বেরিলে খাই না
দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি আপনাদেরকে প্রিয় শ্রোতা, আমি কাউকে কোনো দোষারোপ করছি না, ইন এ সেন্স একটু আড্ডাটা একটু মোটটা ঘুরিয়ে নেবার জন্য, বিকজ ইটস ভেরি শকিং নিজের স্ত্রীকে দিয়ে যদি কেউ ধরনের কাজ করেন, বাট দিস ইজ নট ওনলি ওয়ান থিং
যে সেটা শুধুমাত্র আজকে আমাদের গেস্ট যিনি স্বপন তিনি করেছেন। ফ্যাক্ট হচ্ছে ও যে ধরনের সোসাইটিতে বিলং করে একেবারে গ্রাসরুট সোসাইটি বা প্রান্তিক পর্যায়ের সমাজ, এবং এই ধরনের মানুষের জীবনে পিছুটান খুব কম থাকে। এবং একই সাথে একেবারে আপার সোসাইটি আমরা যদি বলি, একবারে যারা খুব উচ্চবিত্ত উচ্চ বৈভব নিয়ে বড় হন, এই দু ধরনের মানুষ নিজেদেরকে কনফেস করার ক্ষেত্রে অনেক বেশি সহজভাবে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলি আর যে ঘটনাগুলি বলি খুব অকপটে বলে যান, কারণ দে ডোন্ট কেয়ার এনিবডি। বাট যারা মিডল ক্লাস পিপল, যারা মধ্যবিত্ত রয়েছেন, যারা আমাদের মতো রয়েছেন, তাদের জায়গাটি থেকে এই ধরনের কনফেস করা ইজ রিয়েলি রিয়েলি ইম্পসিবল, কারণ তারা অনেক কিছু চিন্তা করেন, সমাজের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করেন। ফ্যাক্ট ইজ অপরাধ শুধুমাত্র এই লোয়ার ক্লাস পিপল যারা আছে কিংবা আপার ক্লাস যারা আছে তারা করেন না, সমাজের প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি স্তরে ধরনের অপরাধ সংঘটিত হয় এবং একটি এত ভয়াবহ আকারের হয়। কিন্তু শিকারের জায়গাটি থেকে হয়তো বা এই ধরনের স্বপনরা আজকে এসে যে বিস্তৃতি শিকার করছেন সেই জায়গাটি থেকে আমরা যেন ওকে টিজ না করি, ওকে যেন অপরাধে শুধুমাত্র না মানে, আমরা শুধু একটু সিনারিগুলোকে একটু চিন্তা করবো যে কি ধরনের পরিবেশের মধ্যে বড় হলে একটা ছেলে বা কি ধরনের টানাপোড়েনের মধ্যে গেলে একটা মানুষ এই ধরনের অপরাধের মধ্যে যেতে পারে। আপনি তো একটা জিনিস বুঝতে পারছি যে আপনার অর্থের সমস্যা ছিল।
হ্যাঁ,
অর্থের সমস্যা ছিল, পারিবারিক শান্তি ছিল না।
না না, আমার কোনোদিন আর গার্জেনও ছিল না, আমার কিছু কিছু বলতো না, পকেটে টাকা থাকতো না, বাড়ি ঘর ছিল না, আমার শুনলে অনেক
জিত কাজ করতো। জি, আপনি বলছিলেন যে আপনার কাদের কাদের কাপড় ঠিক করলেন, 50 টাকা করে দিলেন, তারপর
50 টাকা দেওয়ার পরে ঠিক করছি, ঠিক করার পরে ওরা আইসে একটা বাগানের ভিতরে আমাদের কাজ করাইছে।
আপনার স্ত্রী কাপড় কি বলেছিলেন?
আমার স্ত্রী যা বলেছে, তুই খারাপ কাজ করছিস যত তুই করবি।
আপনার স্ত্রী খারাপ কাজ করার পর আপনার কাছে স্বীকার করেছিল?
হ্যাঁ, স্বীকার করছে, ওই প্রথম দেবেলা করছে স্বীকার করছে, তুই তুই করছিস তুই। এভাবে ওদের গ্রাম পাশাপাশি গ্রাম ছিল, তো ওদের গ্রামে করছে কিছু কিছু জানালা জিনিসটা, কিছু কিছু প্রবলেমের সাথে। আমি ভাবতো আবার মাথা এটা খেলতো, আমি তো আর বিয়ে করছি, ওই যে আমার পরিচিত অথচ বন্ধু বান্ধব এটি খারাপ কোনো সম্পর্ক করছে, আমি কেমন রইলে খামো জীবনে। তখন মাথা এলো, পরে মাইরা লাম,
আপনার মাথায় আসলো
আবার একবারে মাইরা ফেলাম।
ও মাই গড,
আমি একটা ধারানো একটা ছুরি আমার লগে নিয়ে আসি।
কোথায় করতেন এইসব?
এইসব মামুর বাড়ি থেকে আমার একটা মায়ের জায়গা পাইছি, জায়গায় আমি কিছু মারি ঘরাইছিলাম, আসতাম তো ঘর দিনই, তখন ওই বাড়ি আইতো না, তখন খালার কাছে, খালার বাড়ি উন্নয়ন আমার পরে ওই সাইডে সাইডে মনে গাছ ছিল, ওই কাজটাও করি ফিজিক্যাল ইনস্টলেশন, তখন ওই কিছু কিছু লোকেও করে
আপনার সামনে
আমার সামনে দুটা খেলা থাকি, তখন আমি মারার প্ল্যান করি, তাহলে মারা হলাম মানে রাখবো না।
আপনি যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে ধরনের কাজ করতো, আপনি দূরে থেকে কি করতেন? তার টাকা পয়সা নিতেন ওদের কাছ থেকে?
টাকা পয়সা নিতাম, ওদের ফুর্তি ভাবে চলতাম, মনে কেয়ারে করতাম এটা।
উফ মাই গড,
এটা মনেই ছিল না। ওই তো আমার বউ, আমার পরবর্তীতে আবার কোনো কোনো সময় মনে হইতো আর ওরা তো বিয়ে করতেন, তখন প্ল্যান করি, তখন একটা ছুরি নিয়ে আসি আমি কম্বল রাখি মাজা খানা মনে, তখন ভাবলাম যে একটা মানুষের মেরালাম, না ভয় লাগে কই যে মেরি হলে, তখন কাজটা আমি করি না। তখন ওরে কই যে তুই ডাকা দেখ গে, তখন ওরে আবার বুদ্ধি তো ওর খাওয়ায় যে স্বপ্নে বাদ তুই জীবন খাইতে পারবি না, যে আয়া ঘর। ওই আবার একটু সরাস সুযোগ ছিল, তো আমার একটু ভক্তি ছিল, ঢাকা আসার পরে, ঢাকা আসার পরে খালার কাছে আসে, ওরে তো আমি না হইলে ভালো লাগে না আমার থেকে, খারাপটা বেশ টুকটাক সবাই জানে, জানে লাইছে তো মেয়েটা খারাপ করে, তো কেউ আমার কেউ বুঝতে দেয় না, আরে স্বপন ভালো হয়ে যাবে, এটি করিস না, ওই সব বিয়া করছস, কি লোয়া খা, কি সেরা দে, মিলে তুই দেখ, আমার কেউ বুঝি না, আমার নিজ স্বপ্ন যে আমার নিজের বুদ্ধি বুদ্ধি নেই, আমার মামারাও না, কেউ না, কেউ কিছু হতো, তো ভাত খাইতাম কই গিয়া, ওই খালা এনে খাইতাম, তো ওই মামার এনে খাইতাম, খাইয়া সটকেরায় ভরতাম, তখন মানে ডাকায় বসে টাকা নাই আমার থেকে, খালার কাছে ভেসে আমার তো টাকা নাই, মানে আমার মামার তো বাইর করে একটা শোকেস আসিল, ওই শোকেসের ভিতরে আমার এক মামার তো বোনের জামায় গরু বাচ্চে টাকা দিয়েছে 8,000, আমি আবার ওই সুরটা তার কারণে এটা চোখা করছি, চোখা করার পরে ওটা তালা বৃষ্টি ঢোকাইলে টুটি খুলে ভালো গেছে। তখন মাথা বুদ্ধি এলে গরু যাচ্ছে ওই টাকা নিয়ে জানব, আমি দেখছি ছুঁয়েছি, টার্গেট হলো টাকা নিয়ে জানবো আরাম জীবন এই বাইক এরকম টার্গেট। বহুত আমার আছে, গেলাম মোটর সাইকেলে উঠলাম, আইলাম এক জায়গায় বাসে উঠলাম, ডাইরেক্ট আইসা বললাম। মানে আমার তো শুধু ওর ঠিকানা আছে একটা নাম্বার, এই নাম্বারটাও ওদের না অন্য ভারিওয়ালার মনে হয়,
মানে এটা কার নাম্বার? এটা
এটা হলো যে বাইক থাকতো ভারিওয়ালার বউয়ের নাম্বার।
এটা কি মানে বিলকিসের?
হ্যাঁ
খুললাম,
পর 500 টাকা নোটটি লইলাম, লওয়ার পর আস্তে 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 আমার ক্যাশ করে সিবাত লইয়া আমি রাস্তা আইলাম, মেন রোড লগই রাস্তা, রাস্তা এসে এরকম ভঙ্গিভাবে আইলাম যে না বুঝে আমি আসতে রবে রিক্সা উঠলাম, রিক্সা উঠে গেলাম বাজারে, বাজারে একটা মোটর সাইকেল উঠলাম, একবারে গেলাম আমি নাম বারবার দোকান তো ওর ঠিকানা পাইনি আমি, হয় ওর খালায় বুধ দিয়েছে স্বপ্নের কথা যাবি না, স্বপ্নে তোর লেখাইব কি করি, তোমার নাম বারে ফোন দিতে 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 ধরে না, কয়ে তুমি যাও ওর খালায় কে যাচ্ছে, আমি কি করবো ফোন দিয়ে যে তখন ওর খালও ছিল দর্শে খালো দূরে কহিলো কি হয়েছে, আমি কয়ে আইতাম কয়ে এমনি এমনি আয়ো গেলাম দিয়ে দি হওয়া যোগাযোগ করছে মামার বাড়ি থেকে সম্ভব না, স্বপন কই আছে, ওই স্বপন তো এমনই আছে, ও তো এমন যে আছে আমি জানি না, হেরাতে কয়ে দিচ্ছি আমি তো ভালোভাবে চলতেছি, ঘর লমু টাকা আছে বড় দিকে একটা কদিন থাকলাম দাম কয়েকদিন দিচ্ছি, হ্যাঁ আমার এক মামার তো ভঞ্জামের দুই দায়িত্ব আছে আমার ধরো টাকা পয়সা নিবো, হ্যাঁ আই ফেরা হওয়ার পর আমার যদি 5,000 টাকার মতন ওরকম ধরনের পাইছি পাইয়া হ্যাঁ চল যাস চল তোর নাম নিতে গেছি বুঝল, একটু বার করে আড্ডা ফতে নিয়া ফোনে যোগাযোগ এসে ফেরত দিয়ে রাখবে। ওই বিল ফিস এন থাকার অবস্থা আরেকটা ছেলেদের সাথে আমার সামনে ওই সাথে দিয়ে হইতো রাজি খালা দিয়ে দিল, আমি তার স্বামী আমার প্রতি একটা ধৈর্য মেঘালো মানে আবারও গল লইলাম, গল লওয়ার পর ওরে নিলাম, নেওয়ার পরে পরে আমি কই কি করবি ওর দিয়ে ওই জায়গায় আমি খারাপ কাজ করাই, অবশ্য আমি করে না ওই করে এলাকাটা ওর সিনা পরিচিত করে, আমি কি করি কিছু কাম করি না, বাসায় হিটারের চুলা দিয়া পাক করি ওই খারাপ কাম করে, আমার টার্গেট লোক কদিন করুক আমি ওর ফাঁসি দেয় এই রাত্রি মাইরা ছেলাম, তখন প্ল্যান করলাম যে মাইরা ফেলাম কেমনে মার ওই বাসের দন্নার লগে আমি ওরে উন্নার দিয়া পেশাইয়া ফাঁসি দিয়ে মেরেলাম এরকম দর্নীয় আর কি।
আচ্ছা ও টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়া করতেছেন আবার ওকেই মেরে ফেলবেন?
হ্যাঁ অথবা যে আমি শান্তি পাইতেছি না অন্য ছেলার সাথে এই জায়গায় খালা দিয়ে দিয়েছে সেটাছে।
আচ্ছা
এখন ওরে আস্তে আস্তে দেখেছে আমার মনের অনেক ইটা হয়ে থাকা যে জায়গায় যায় জায়গায় মানুষ ভালো দিতে হবে
ওকে,
হয়তো পরে পরে মারি আবার কন্টিনিউ ওরে জলে জল আমি মারি না এখন ওই স্বল্প না প্রায় 4-5 বছর ভিতরে ওরে এরকম দৌড়াদৌড়ি এই জায়গায় সে জায়গায় সে জায়গায় চলে না পড়লে আমি খাম না, ও দেখি 4 মাসের বাচ্চা কেটে ওই বাচ্চা অথচ লড়ে আমি হাত দিয়ে দেখছি, আমি ভাবতেছি আমার মনে মনে আমি কইতেছি না যে বাচ্চা তো আমার না, বুঝতাম না এটা হ্যাঁ তো বাচ্চা হয় তোমার বাচ্চা তো আমি হেরে ধারে কই এই বাচ্চা যদি দুনিয়া তা নয় তো অবৈধ আমি স্বীকার করবো না, কই এটা আবার কোন ধরনের কথা কর, আমি কই হ্যাঁ এদিক সত্য কথা কে রে তুই খারাপ কাম কর হতে যা তুই হতো না ফেল হবে না, তখন আমি ওই জায়গার থেকে আই হলাম হ্যাঁ রাই খেয়ে চেয়ারম্যান সেভেটের বাচ্চা ওর খালার কাছে জায়গা, পরবর্তী যে শুনছি তা ছেলে সন্তান ছিল 5 মাসের 6 মাসের ওই বাচ্চাটা নষ্ট করে লাইস ওর খালার কইছে মনে হয় নষ্ট করে লাই
বেবিটি কি আপনারই ছিল?
হ্যাঁ বেবিটি আমারই ছিল
ওকে,
তখন ওর প্রতি আরো আমার মন খারাপ হয়ে থাকে, তখন মা থাকে ডাকা তোর মন দাও না আমার খুবই খারাপ লাগে না খারাপ যা করতে চলে যাব কি খারাপ করতে চলে যাব, মাথা দিশা করে মনে যেটা চাইতেছে আমার হেরেই করতেছি, আমার কেউ বুঝে দেয় না আমার কেউ স্বীকার করে না আমার কেউ কিছু বলো না, তখন আমি না ডাকা আসলাম ডাকা এসে পরে মার কাছে আইলাম, এর মধ্যে মার কাছে আনলাম মাই কইতেছে যে জীবনে এই মায়া গ্রহণ করতাম না আমি আমার পুত্রের বৈশাল নিতাম না নিতে না ওই মার কাছে রাখলাম রাখার পরে মায় তার ফালাই তারা না মার ওই যে দিয়ে বসেছিল বেটা আবার দেশে গেছে গা ওরে গান মেসে ঢুকা দিলাম 985 টাকা বেতন ধরলো ওই থাকে একদম ভদ্রুষ বিজা বিলের মতন খাদের ভিতরে উঠতে আমি আমার মায়ের শুয়ে থাকি আর নিচে এই স্থান হেলোকে আমার লোকের দেবলা স্মৃতি ক্লিয়ারেশনটা মনে হয় তখন আমি নিচে থাকি এছাড়া কিন্তু তার লোকে আমি ভালো ব্যবহার করি না দেখতে হই না ভালো কথা হয় আসে কারণ থেকে আসে বাক্কা শুয়ে থাকে প্রায় দু তিন মাস এরকম তিন মাসের মতন করলো না করলে খামোই না আমার মন খারাপ হয়ে গেছে আমার মায় কিনের সময় কয় নাই যে মেয়ের লেখা যে খাইস না মায় ও কিছু ভালোভাবে কয় নাই মার অনুভূতি যে একলা দিয়ে গেলাম মানে মনটা একটু খারাপ বোঝা যায় যে আবার ডাকায় হলাম আমি সে থাকলে খালার কাছে না হাইলে আমি খামো না যা মার কাছে আইলাম একলা গেল হে মার কাছে আওয়ার পরে তখন আমি কই কী কাজ করবো ঢাকা গাজীপুর গেলাম আমার সাহা থাকে একটা ওই জায়গায় গেলাম যাওয়ার পরে একটা হরিণে ঢুকলাম ঢোকার পরে তখন প্রায় ছয় মাসের মতন একটা হরেলে পড়লাম বাজে ওই হরেলের লগে একটা গেঞ্জাম হয়েছে রাগারাগ করে বাড়ি গেছে করি না আরেকটা হরেল ঢুকছি হরেল ঢোকার পর শুরু হরেলে আমার কাজ হলো মেসের গুলি করি ওই শুধু হরেলের ভিতরে তিন দিন হয়েছে গেছি ভালোই লাগতেছে 120 টাকা রোজ দেয় আর আমি এর মধ্যে একটা ছোট্ট একটা সিঙ্গেল রুম লেছি থাকি রাইতে ডিউটি করে বাসা যায় গা ওই মেয়ে মহিলাটা দেখে আমার পছন্দ করছে
কোন মহিলা
ওই মহিলা হইলে গিয়া ওই বাবুর্চি কাম করে রান্ধে ওই হোটেলের ভিতরে যে হোটেলে আমি গেছি
ওকে
কতদিন গিয়ে বলতেছে যে আমার ওই আপা আমি তো ওই জায়গায় আইসি নতুন তো কি আসো বেশি একটু জানায়েন আচ্ছা কয় তুমি কি কইলা আমার আপা ডাকবো না খালা ডাকবো কয় মাল আনবো অবশ্যই খালা ডাকুন যায় সুন্দর কথা এদিন গেলাম হঠাৎ করে এই দুই দিন পরে তোমার পায়ে ধরছে আমি কি আমার একটা কথা রাখবো কে বলেন আমি মনে করছি যে টাকা পয়সা হয়তো দিব সমস্যা কি টাকা পয়সা থাকি কয় বাবা রাখবা নিক আমি খালা আমি রাখি তো বাবা দিয়েছি তো বাবা আমার মাইয়া একটা আছে চাকরি করে গার্মেন্টসে ওই মাইয়া ডায় একটা ছেলের সাথে প্রেম করে ওই ছেলে বিয়া করছে ফলাহানা সেই ছেলের সাথে প্রেম করে তুমি পারো আমার মায়ের ঠেকাইতা আমাকে এটা কিন্তু ঘটনা না খেলা আমি দেখব তো একদিন আইলো আবার ওই যে দেশের মায়ের দিয়ে ওই হরেলে খাইতো টাকা দিতো কম পাশাপাশি দোকানের লোক ওই বাসা ছিল একটু দূরে আর কি হালকা পাতলা তখন আমি কাছে দেখ আইসে সন্ধ্যা সাতটার দিকে আমি এই শোনো তুমি বেলে গার্মেন্টসে প্রেম করো কয় না আমি তো প্রেম করি না মেয়েটার নাম ছিল সাতী কয় জীবনের একটা বাসার জন্য একটা রাস্তা দরকার একটা ছায়া দরকার এরকম ধরনের কথাবার্তি বললো
কি
ওই মেয়েটা ওই মেয়েটার সামনে এক টেবিলে ভাত খেতে বসে ওই মেয়েটা দেখে আমার পায়ের ভিতরে পাও দিয়ে এমন পাওয়ার সাথে পাও লাগায় আমি কিছু বলি নাই এর পরের দিন আইতো তো ওর মায় ডাকে দিত কয় সাতী বাবা তোমার ডাকে ফিচে যাও মেয়েটা আমার লোক কথাবার্তি হইতো আমার একটু ভালো লাগতো মেয়েটার কথাবার্তা আমার সামনাসামনে এসে পড়তো দুই দিন গেল দুই দিন যাওয়ার পর ওই মেয়েটার মায় বলতেছে তো বাবা তোমার একটা কথা কি কোন আমার মায়ের তুমি বিয়ে করবো ডাইরেক্ট বলে
আপনার সম্পর্কে জানতো না জানতো
না না কিছু জানতো অত জানতো আমি এই জায়গায় থাকি আমার কাছারা আছে এখন চিনে না কাছা আছে একটা স্বাস্থ্য ভাই আছে এরা থাকে আমার মা থেকে যাত্রা বাড়ি
ওকে
এতটুকু জানতো কিছু জানতো না বাড়ির মুখ দেখে জানতো তারপরে আমি বললাম যে আচ্ছা আমি তো বিয়ে করুন লাগবো আচ্ছা আমার মা আছে আমার জানা মনে সমস্যা কয় বাবা তুমি মার আমি বোঝায় কম না তুমি বিয়ে করে আলাম তখন পাঁচ দিন মাথায় বাসায় যেতাম না যাইলে ওই মেয়েকে একটু ফাঁকলামি করতো যে সাগর যদি আমার নাম ছিল সাগর দিয়েছিলাম ওই জায়গায় সাগর যদি আমার বাসায় না আসে তাহলে আমি ভাত খাইতাম না মেয়ে আবার ফাঁকলামি করতো তখন আমি ফোন দিছি আমি খালা আমি আইতেছি গেলাম গেলার পরে সত্যি দিক ঘর আউলে না চলে না
ওকে
তুমি আইসো তো হ্যারে কড়া লগে ভাত খাও তুলে খাইব এরকম একটা আকর্ষণ হয়ে গেল যাই দু তিন দিন গেলাম তার আষ্ট দিনের মাথায় কয় বিয়ে করতাম বিয়ে করতাম আচ্ছা করুন আনি গেছে বাসা ওই মহিলায় কাজে নিয়ে এসে আমার একটু লুঙ্গি নিয়ে এসে
কাজে নিয়ে এসছে
হ্যাঁ গঞ্জি নিয়ে এসে বিয়ে দিয়ে দিব
লুঙ্গি গেঞ্জি আর কাজি এইটুকু দিয়ে বিয়ে
এটুকু দিয়ে বিয়ে
ওকে
আচ্ছা আমার নিয়ে তাহলে আমি বিয়ে করবো আচ্ছা বিয়া কেউ জানে না হ্যাঁ আমার বিয়ে দিয়ে দিল
কত টাকা তুমি মোহর ছিল
এটা আমার সম্ভব খেয়াল নাই গা হয়তো 20-25 হাজার টাকা মতন হতে পারে সম্ভব আমার খেয়াল নাই
ওকে
বাড়িতে হয়েছে তো বিয়ে দিলে তো আমি থাকলাম থাকার পরে ওই মেয়ের মা এলো পাক ঘর ছিল ওই ঘরে থাকে আমরা ঘরের ভিতরে থাকি ওই মেয়ের দেখি ওই মেয়ে অবস্থা আমি আইডিয়া করলাম যে মেয়েটার বিয়ে হয়েছে, তখন ওই সময় ওর আমি খেয়াল করিনি। মানে বিয়ে করার পরে ওই আশেপাশে এক দেশের মানুষদের শুনি ধর বিয়ে হয়েছে, তো মেয়ে আছে এক জায়গা চাইলাম, এরকম করে বিয়ে করলাম, আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ তা বিয়ে করি, ভালো সে খারাপ তো হয়ে গেছে, দেশে যাবো না। আবার এই জায়গায় পড়লাম ওখানে মার লোকের যোগাযোগ করলাম, মার খবরটা নিলাম, নেওয়ার পরে মা দেখলো মায়ের পছন্দ হইল না, মায়ের এই বাসাতে খাওয়া দাওয়া করে আয় হলো না, এই বাসাতে থাকলো না, ওর সাথে আমি কন্টিনিউ খারাপ রিলেশন করি।
আপনার সেখানে স্ত্রীর সাথে?
হ্যাঁ।
কি নাম ছিল ওর?
সাথী।
ওকে,
করতে থাকি, ও আমার এত ভালোবাসতো বলা যায়।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ পেয়েছি। মানুষের জীবনের যে সামাজিক অপরাধগুলো সেগুলো আসলে কতটা ভয়াবহ হতে পারে সেগুলো আমরা জানার চেষ্টা করছি আজকে স্বপনের কাছ থেকে। স্বপনের কাছে আমরা আবারও ফিরব, তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের জীবনের ভুলগুলো নিয়ে আমাদের কাছে আসেন কনফেস করার জন্য এবং সেই ভুলের পরিণতি ভুল কেন করেছিলেন সবকিছু নিয়ে, এই অর্থে যে আপনার মতো কোনো অপরাধ এবং ভুল আর কেউ না করুক, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি চাইলে আমাদেরকে টেক্সটও করতে পারেন। আমাদের টেক্সট করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 221 নাম্বারে। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে আসলেই আপনারা আজকে স্বপ্নকে দেখতে পাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জি রাজু আমার টিম মেম্বার। আজকে স্বপন এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে, আমরা স্বপনের কাছে আবারও ফিরছি ঠিক ঘটনার যে জায়গাটিতে আমরা ছিলাম। ওকে স্বপন, আপনি যেটা বললেন যে আপনার দ্বিতীয় স্ত্রী সাথী সে আপনাকে অনেক বেশি ভালোবাসত, জি তারপর?
ভালোবাসতো ওরে তো আমি এরকম মনে হচ্ছে মানে নিনি, আমার তো চিন্তা অন্যটা আছে আরো ঘটনা। এখন ওয়ে থাকার পরে আমি ভাবতেছি যে আরো আমি লেখাম না দাম ওই জায়গার থেকে।
আপনাকে যখন বিয়েটা দিল আপনার বহু শাশুড়ি, সে আপনার বাড়ি ঘর আপনার কিছু দেখেনি? কেন দেখেনি?
কেন দেখেনি আমি এটা বলতে পারবো না।
আপনি কি তাদের বাড়ি ঘর বা কোনো কিছু দেখেছেন?
আমিও দেখিনি।
আপনিও দেখেনি? এরকম সম্ভব? ওকে,
তারপরে আমি কই আমি এই জায়গাতে যাব না। গোয়েন্দা আমি 15-16 দিন ছিলাম, টাকা ছিল 1200 টাকা ওই মেয়েদেরই, এটা নিয়ে একবারে ডাইরেক্ট বাস মিথ্যা দেশে চলে আসি। এর মধ্যে বাসে ফোন দিয়েছে তুমি কই, আমি মার বাসা যেতেছি আসবো না বিকাল বাবা, চল কিছু বলে নাই। তখন আমি বললাম যে আমি কালকে আমি আজকে আমি না, বিশ্বাস করলো। হ্যাঁ, মনের ভিতরে একটু অন্যরকম হয়ে গেল বা যে হ্যাঁ আসবো না মনে হয়। আমি কই তুমি এক কাম করো, বিশ্বাস না করলে তুমি আইসা পরে যাত্রা করে মার কাছে আয়া করছি, তুমি আইসা পরো। এই কথা কইছি না খাইছি ওয়াই করছি যাত্রা করে মনে হয় ঢাকা গাজীপুর থেকে।
সাথী নাকি আপনার?
সাথী, সাথী। ওকে, আমি ফোন খোলা, তখন আবার ফোন দিয়ে করলাম কই তুমি কই, আমি যাত্রা করে আসছি। হ্যাঁ হ্যাঁ কই যাত্রা করে আসি, যাত্রা বাড়ি থেকে আসছি তুমি, আমি বাসার পাশে আছি আয়া বসি, তো তুমি আইসা পড়ো। মেয়েটা আবার বললে আইসা পড়ো, হয়রানি তো আইসা দেখে আমি নাই, তুমি কই আমি কই আমি দেশে যেতে আসি, হয়রানি তো হয়েছে না। হ্যাঁ মনে বিশ্বাস কই তুমি কালকে সকালে 11টা যদি নাই হো, তুমি সিরিয়াসলি এমনি বলতে আছে যে সে গেছে গিয়ে ফোন দিয়ে বলতেছে, তুমি যদি 11টা না আসো তো আমি নিশ্চিত ফাঁস নিয়ে মারা যাবো।
কে বলছে এটা?
ওই মেয়ে সাথে
বলছে না? ওকে,
তখন আমি এতটা কেয়ার করিনি, দেখ বলো ওই ফোন করতো। তখন যাই না, আমি তো দেশে থাকি কেয়ার করি না, ওই করছে কি আমি বলছি যে আম।
ওকে,
বলছি যে ঠিক আছে আম।
মানে আপনি বাড়িতে ওনাদের ইয়ে থেকে পালিয়ে চলে এসেছিলেন, এটা আপনার ফ্যাক্ট ছিল?
হ্যাঁ।
এবং আপনি যে পালিয়ে গেছেন সেটা আপনার স্ত্রী বুঝতে পেরেছে এবং সেজন্য সে হুমকিটা দিয়েছে, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি ফাস্ট ট্যাগ করবো। ওকে,
আমি ডাইরেক্ট বলতে ফাস্ট, তো আমি জিনিসটা মাথায় নিয়ে কেয়ার করি না, ওই ফোন দিত।
ওকে,
ফোন দেওয়ার পরে আমি 11টা আসিনি, আমি কই আমরা ফোন টোন দিবি না, তোর তো ইয়ে আছে, তোর বিয়ে হয়েছে আরেকটা, তোর মেয়ে আছে, তোর ইডি আগে কবি না, তোর একটা মেয়ে খামো নাকি, তখন এটা 11টা ফোন দিয়েছি, এরকম বলে দিয়েছি তুমি আইতে না, আমি কই জীবন মানি না। ওই পরে আরও বেশি কথাবার্তা হয়েছে, এর মধ্যে ঘরের দরজা লাগাই গিয়া আমি মোবাইল শুনতে পারছি, তখন দরজা ভাঙ্গে কে জানি একটা লোকে গেছে, যাওয়ার পরে মনে করেন যে ওরা উদ্ধার করছে, দরজা ভাঙ্গে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে। তখন ওর মাধ্যমে আমার একটা ফোন দিয়েছে একজন, করে খারাপ ধরনের একটা বকার দিয়া তোর খবর আছে, আমি যা কি করি তো এতটা কেয়ার করি। তখন ওই এটাকে মারা যায়, আমার সম্ভাবনা অতি সাপ আমার ফোন দিছে, আপনি স্ত্রী তো মারা গেছে, আপনি কোথায় আসেন? আমি এবার বলছি যে আমি আইতেছি দেশ মাঝে কানতেছে, কান্নাকাটি শব্দ শোনা যায়, পুলিশের আওয়াজ বন্ধ করে ফেলে এলাম শেষ। পরবর্তীতে ওর মা দেশে গেছে, একদিন ফোন দিছি, ফোন দেওয়ার পরে
একটা মেয়ে ছিল,
হ্যাঁ একটা মেয়ে ছিল, ফোন দেওয়ার পরে কয় বকাবাজি কয়েক গোলামের ঘরে গোলাম, তুই আমার জীবনের সর্বনাশ করছস, সত্যি দেখাইছ, তুই ফোন ধরতে লেগে মানে এটা খবরটা জানা লাগে শিউর ওয়ালাই বলছে আর কি, ভাবলাম অনেক দিনে খবর লিখছে এভাবেই মারা গেছে শিউ। তখন আমি আর গাজীপুর দিকে আর লক করি না, যাই না।
আপনার বাড়ি ঘর যেহেতু জানতো না, সুতরাং আপনার আপনাকে ধরে বেরো করতে পারেনি। ওকে, এই যে ঘটনাটা ঘটে গেল, আপনার প্রথম স্ত্রী কি কিছু জানতো?
না, এর মধ্যে
ওই সময় কিছু জানে নাই,
না না, ওই আমার খালা কাছে কেউ জানে না, মায়াও জানে না, আমি একাই। তখন আমি দেশে গেলাম, দেশে যাওয়ার পরে ওই আমার যে বাবার বাড়ি ছিল ওই জায়গায় গেলাম, ওই এই ঘটনা করলাম, আমার স্বাস্থ্য বাড়ি কিছুটা জানে, এই এলাকায় ছিল শুনছি। তখন ওই জায়গায় যাইতাম, আমার মনে ভয় এলো কি আমার নামে মনে হয়তো মামলা করে দিব পুলিশে, ধরে আমার নিয়ে যাবো, আমার মনে ভয় এটা। তখন আমি থানাতে একটু খবর নিলাম, না আসলে তা না, কিছু হয় নাই, করে নাই, করলে তো আজ আমি এবার করেছিলাম, যে কিনু আয়ে জানাই না, আজ আজ পর্যন্ত কিনু হয়নি। এর মাঝখান দেখার মামা আমার ফোন দিছে, এর মামাই ছিল আনসার, সরকারি আনসার আছে না, ওই আনসার ছিল, আমি মামার ডাকছিল, আমি কেয়ার করে যাইনি, নাম্বারটা আমি চেঞ্জ করে দিয়েছি, ফোন ওই দিকে গাজীপুর দিকে আমি যাই না, মনে করি না তো মারা গেছে বয় ফোন টোন সিম ভাঙ্গে আমি ফালাই দিই।
আচ্ছা,
তখন ওই আমার বাপের বাড়ি যাই, বাপের বাড়ি যাওয়ার পরে ওই আমার স্বাস্থ্য বার্তা এই জিনিসটা শুনছে, মানে আমার এক কাকি লাগে একুদ আছে কয়েকটা পুলিশে ধরতে আইতে পারে, আমি গরো ধরবো তখন আমার বয় যাইতে আমি জানতে আসছি না, মানে ওই জায়গায় বাড়াবাড়ি করলো বেশি মানে শুনেন, তখন আমি ওই জায়গাতে আই হল, আবার পরে আবার ডাকাই না, ডাকা হওয়ার আমার বাপে বিয়ে করছে দুইটা, আমি এটা শুনতে পাই।
ওকে,
আমার বাপে যে আরেকটা বিয়ে করে, আমার বাপের ওই ঘরে একটা মেয়ে ছিল,
ওকে,
ওই মেয়েটা ঢাকা নতুন বাজার ননাগর থাকে, আমি ছোটবেলা একদম কিছু হালকা মনে আছে, ওর কাছে আমি ঠিকানা লইলাম, শুধু একটা ফোন নাম্বার জোগাড় করলাম, তখন ওই বোনের কাছে স্বপ্নরে চাইলাম, মেয়েটা দেখলাম, তখন ওই জায়গাতে আমার মা আবার ঢাকা থেকে দেশে গেছে, ওই বেড়ার দেশে, দেশে গেছে, দেশে যাওয়ার পরে কয় তুই কই, আমি তো ঢাকা নাই দেশ, ঢাকায় আমি দুদিন ছিলাম, ওই মায়ের যে আমার বিয়ে হয়েছে ওই লোকটা আরেকটা বিয়ে করে, মহিলার ছিল খারাপ, কিরকম খারাপ, আমি আমার তো পরিচিত, আমি গেছি একদিন, হয়তো ওই যে আগের সব অপরাধ ছিল, আমি টাকা নিয়েছিলাম ভিডিও গেমস খেলছি, ড্রয়ার ঠেলা ওই বাসায় গেছি, কি করেন আইসা তো আমার তো আবার চিনি, গেলাম থাক আদর যত্ন করলো, ওই মহিলাটায় ঘুমায় থাকি, তোমার ডর ভিতরে যে মায় মারতে পারে, মহিলাটা আমার লগে রাত্রে খারাপ জন্য কাজ হয়ে যাবে, মহিলাটা আগ্রহ মহিলা একটু এরকম আগ্রহ করে আমার ধরে কাজটা হয়ে
যায়। তারপর
যখন আমি ওখানে দেখা পেলাম, তখন মেয়েটা মহিলাটা যে খারাপ তখন আমি বুঝতে পারলাম, তখন একটা লোভাইয়া বললো, তখন আরেকদিন আমি গেছি আরেকদিন ছিলাম, তখন না তো খারাপ হইতেছে আর যাই না, তখন আমার মায় করলো কি ঢাকা থেকে ওই বেটার দেশে গেল একবারে, আমার ফোন দিয়ে তুই কয় আয়া ফোন, আমার তো বাড়ার টাকা নাই, ওই যে আমার যে বোন আছে বোনের মার থেকে আমি নিলাম, নেওয়ার পরে 200 টাকা গেলাম বাড়া দিয়ে ওই দেশে থাকি, সুখী করে আমার একটা ছেলে ছিল জসিম করে নাম, ওই লোকটা পেশা লাগতো, আমি টুকটাক করে গাড়ি চালাই। বিকাল সময় কি করি, ওই একটা ঘটক ছিল, ঘটক সাথে আমি ঘুরি। হেরা জানে এটা সেদানে আমি বিয়ার সাথে করি নি পালন, বিয়ার সাথে করি নি ঘুরি। তখন কি লয়ে জানি আমার মারে ওই ব্যায়াম মারতে আসছে, না আমার জিনিসটা খারাপ লাগে হলো, মারতে 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 মানে জল অন্য বাইরে এলো, তখন আমি যে মাথার আমার জিনিস নষ্ট হয়ে গেল, তখন আমি লাড়ি নিলাম, তোমার মারালাম। তো ওদের বাড়ি ঘর ওদের ওই আত্মীয় স্বজন নেই, আমার কেউ নেই, মার আমি। তখন কি করলো, বেড়ায় ডাকা দাগি করে আমি আর কিছু হল না, ফিরালে এলো লোকে। তখন আমি মায়ের কথা সত্যি দেখে রাগারাগি হলো, বেড়ায় তোরে মারতে হয় দেখেছি। পাশাপাশি একটা লোক ছিল, ওই কাকা ডাকতাম,
আপনার ধর্মের বাবার গায়ে হাত তুলেছেন?
না,
ওকে
হাত তুলিনি, লাড়ি মারিলেও ছিলাম, হাত তুলিনি। মানে ওই কাকার কাকার একটা শাসাত্ম বাইশটা ছিল, হ্যাঁ বাইশটা লাগে, বাইশটা করে না স্বপ্নে যাইস না, তুই এই জায়গায় থাক, তোর বিয়ে করাম। তখন কটোর লোকে দেখে আমি একটা মাইয়া দেখি, মায়েটা বাপ মা নাই গিয়া, ওরা দুই বোন, দেখার পরে মেয়েটা আমার পছন্দ হচ্ছে, বাপ মা নাই। আমি ভাবছি যে বাপ মা নাই গা যায় তো আমি নিতে একটু সুবিধা হবো, দেশে দিয়ে যাবো। পরে কয় মেয়েটার পছন্দ ছিল কটোর করে আসছে, কিন্তু দেখেন মেয়েটার তো শ্যামলা, মোটামুটি খারাপ না ভালোই, আর যেতে হচ্ছে বাপ মা নাই গা, দেশটা এক দেশে বিয়ে করা অনেক দেওয়া সেবার। তা আমি যে দুইটা বিয়ে করে হলাইছি ওরা জানে না জিনিসটা, তখন আমি কই পছন্দ হয়, তখন ওই আমার কাকার ভাইস্তা লাগে কয় তোর পছন্দ ছেড়ে আমি তো মানে আলাপ দিল, আলাপ দেওয়ার পরে গার্জেন নিয়ে আলাপ দিল আমার মায়ের কাছে, দেওয়ার পরে বিশ হাজার টাকা দিব, উনিশ হাজার টাকার চলটা আছে, বিশ হাজার টাকা দিব।
কোন জেলা থেকে?
শরীফপুর জেলা।
শরীফপুর জেলা। আচ্ছা মেয়েটার কি আগে বিয়ে হয়েছে?
না না,
মেয়েটার আগে বিয়ে হয়নি। আপনার সম্পর্কে জানতো, ডিটেল জানতো?
ডিটেল জানতো, বাড়ি ওই জায়গায় জানতো। তারপরে আমি বিশ হাজার টাকা ক্যাশ, কানের জিনিস স্বর্ণের, গলার চেইন স্বর্ণের, গার্জেনের মাধ্যমে বিয়ে হয়ে গেল। ওই জায়গায় গড় ছিল না, একটা হোম লেবার একটা গড় ছিল, গড়ে দশ পনেরো জন ব্লক নিয়ে বিয়া হয়েছে, গিয়ে উড়াই গিয়ে আনছে, অনুষ্ঠানগত ভাবে হয়েছে। বাসুটা শুট করলাম ভালোই, না এতদিন মনে হয় শান্তি, আমার মা এত বিয়ে করাইছে একটু।
এটা আপনার তিন নম্বর বিয়ে?
তিন নম্বর বিয়ে।
ওকে,
এর মাধ্যমে আমি একটা ওই আমার কাকাকে ডাকতাম, আমার ভাগ্নি ডাকতাম ছোট মেয়েটার, আমি ওর প্রতি নজর দিল। বিয়ে করে আনছি, পাঁচ দিন পরে ওই ঘাট পার গেছে, ঘাট পর পরে হয়তো আমি নাম বলতেছি না, ওই মেয়েটার কইলাম যে
এই মেয়েটার নাম কি ছিল? তৃতীয় বিয়ে যাকে করলেন, আপনার মা যাকে বিয়ে দিল, মেয়েটার নাম কি?
রুমা।
রুমা। ওকে,
তখন বাসুর পাঁচ দিন পরে বিয়ার ওই মেয়েটার লোক আমি জোর করে ধরে ধরে আমি খারাপ কাজ করে দিলাম।
কোন মেয়েটা? এটা
এটা হলো আমার কাকার ভাগ্নি, এটার বিয়ে সাথে হয় নাই, বয়স হয়তো বারো বছর। ওর মাধ্যমে আবার আমি মোবাইলের মাধ্যমে একটা মেয়ের সাথে ডাকা নতুন বাজার
মাধ্যমে,
এটা হলো দেশে নাম্বার ছিল মোবাইলে, ওরা দুজনে গেছিল, ওই মেয়ের নাম্বার নিয়েছিল।
আপনার তৃতীয় বউ ঘরে থাকতো, ওই সময় সংসার করতো, থাকা অবস্থায় আপনি এগুলো করে যাচ্ছেন?
হ্যাঁ করে যাচ্ছি। ওই মেয়ের সাথে কন্টিনিউ।
প্রথম বউয়ের কি অবস্থা, উনি কোথায়?
ওর কোনো খবর নিতে আসেনি। পরবর্তীতে থাকতে আসে আমার।
ওই সময়টাতে উনি কোথায় ছিল?
ওই সময়টাতে আমি যে জায়গাতে এক জায়গা থেকে আসে পড়ছি, সেই জায়গা থাকে একা একা গার্মেন্টস করে, ওই গার্মেন্টসে ঢুকছে, আগে যে গার্মেন্টসে ঢুকাইছিলাম আমি, ওই গার্মেন্টসে করে।
এটা কি ঢাকাতে?
ঢাকা থেকে।
আচ্ছা,
তখন আমি ঢাকা ওই মেয়ের সাথে কন্টিনিউ কথা বলতে থাকি।
আপনি তখন কোথায়?
আমি শরীয়তপুর।
আপনি তখন শরীয়তপুর?
হ্যাঁ।
তখন আপনি কি করছেন, পেশায় কোনো কিছু করছেন?
হ্যাঁ, পেশায় কি করছি, ওই টাকা দিয়েছিল বিশ হাজার একটা রিক্সা কিনছিলাম।
আচ্ছা, রিক্সা চালাতেন?
চালাইতাম।
আচ্ছা, আপনার মা আপনার সঙ্গেই থাকতো?
না,
তখন
মা, আমি মা থেকে দশ পনেরো দিন থেকে গন্যায় গিয়ে একটা, তো আমি বললাম সদরের ভিতরে, টাউনের ভিতরে বাড়ালে যাবো একটা, বাড়ালে থাকলাম ওই মেয়ের সাথে আমি কথা কন্টিনিউ।
কোন মেয়েটা?
ওই যে দেশে একটা পড়েছে মেয়ের, নাম্বার নিয়েছিলাম, ডাকার নতুন বাজার থাকে, থাকতে পারে।
আচ্ছা, এই মেয়ের সঙ্গে ফোনে কথা
বলছেন?
আপনি কোনো মেয়েকেই বলছেন না?
না, নিশ্চয় নেই। যাওয়ার পরে কথা বলেছি, কয় আপনি দেখা করেন? ওই মেয়েরা বলছে আমি ডাকাই, দেখে না ডাকা মোজাকা খাই, সুটের কোম্পানি চাকরি করি, কথা বলি আর কি। আপনি দেখা করেন, তখন আমার তো টাকা নাকি, আমার বউয়ের কানের জিনিস ছিল স্বর্ণের, ওই জিনিসটা বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে আমি ঢাকা আসি
দেখা করার জন্য।
হ্যাঁ, উনির সাথে দেখা করি, ওই মেয়েরা বলেছেন বিয়ে করি, ওই মেয়েরা মেয়েরা ঢাকা না মঞ্জ একটা ওর বান্ধবী দেখত, ওর বান্ধবীর কাছে গেলাম, ওর বান্ধবীর ঘর বন্ধ। তখন আমি কি করলাম, হেরে রাইখা আবার গেলাম ওই দেশ লোক কিছু খারাপ বলে কাজে, তুমি যাও গা, আর বিদায় করে দিলাম, কিছুদিন পরে তোমার বিয়ে হবে, এরকম জন্য কথাবার্তা বলছে।
মেয়েটা সম্পর্কে কিছু জানতেন? মেয়েটা ফ্যামিলি সম্পর্কে
না, মেয়েটা জানতাম একটু করে, জায়গা পায় একটা মহিলার বাসায় চাকরি করে, বাড়ি এমন জায়গায়, বাড়িটা আমি ওই যে ঠিকানা দিচ্ছি আমি চিনি, হ্যাঁ পাড়াবাসী হিসাবে, আমার মামুর বাড়ির লোক হিসাবে আর কি, আমার তো বাবার বাড়ির লোক কিন্তু যোগাযোগ নেই, আমি তো একা একা। তখন আমি কি করলাম, ওই আমার বউরে লইয়া ঢাকায় পড়লাম, ঢাকা হওয়ার পরে ঢাকা বারটা গড় নিলাম, আর ওই মেয়ের সাথে তো আমি কথাই কই, আমার ঘরের সাথে একটা রুম ছিল, একটা লোক ছিল সাজুল ভাই, সাজুল ভাই করে কই, আমার বউ আবার দেশে গেছে মাঝখানে, দেশে বেড়াইতে গেছে আর কি, গেছে আবার ওই মায়া তারা ফোন দিলাম যে আমি তো মেসে থাকি, তুমি আয়ো। রাত 12:30 দিকে আমার রুম ঢোকাইলাম, শীত দিন ছিল, ঢোকানোর পরে ওই মেয়ে ধরা দিয়া নাই, এতটা বাজে আমি চুপ থাকো, মেয়ের সাথে আমার লোকের খারাপ ধরনের যেটা সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন হয়, তখন আমি বাড়ছি, আমার ঘরের লোক হ্যাঁ তো দেখছে জানে সব, এই তো ঢুকাইছে, ওই সাইদুল ভাই তো জানে আপনি, ওই সাইদুল ভাই ঢোকাই দিলাম আমি করতে পারি, অয় খারাপ ধরনের সম্পর্ক করছে। তারপর ওই মেয়ের আমি সকালে ভোরে আজানের লগালে ঘরতে পার করে দিলাম, কি করলাম যে তুমি সামনে যাও, আমি এটাছি কথা পার করি, আর বুঝতে পারছে যে ঢাকা তো অনেকটা পিস বাদ দিই, ঢাকা আসি, ঢাকা আসার পরে আমি রিক্সা চালাই, গ্যারাজে রিক্সা চালাই, বউ থাকে, এর মধ্যে আমার একটা মেয়ে হয়েছে।
এটা কোন বয়সের করে?
এটা আমার বর্তমান যেটা চলতে আসছে, আমার তিনি গরিব পোলাবান হয় নাই।
কোন মেয়েটা? মানে নাম রুমা, রুমা,
রুমা
স্ত্রী?
না, তিন নম্বর স্ত্রী,
তৃতীয়, ওইটাই তিন নম্বর স্ত্রী। ওকে,
তিন নম্বর স্ত্রী তো একটা মেয়ের মাঝখানে একটা মেয়ে হয়ে গেছে, মেয়ে হয়েছে, ভালো কথা থাকতে শিখাইতেছে, রিক্সা চালাই, রিক্সার গাছ থেকে বইতে বইতে একজন থেকে নাম্বার লইলাম একটা মেয়ের, নাম্বার লওয়ার পরে ওই মেয়েটার ফোন দিলাম, কইলাম যে কি খবর, ওই দেখাছ ভালো আছে নি, ফুদে করলাম, মেয়েটা কে আমি, আমরা তো চিনি না। ও ভাই, আপনারা তো ফোন ভুল নাম্বারে ফোন দিয়েছি, হ্যাঁ নাম কি, নিম্নে করে পরিচয় হারালাম না, তো কন্টেনার ওই মেয়ে লেগে কথা কইলাম, কথা কইতে আসছি, কথা করার পরে কয় আপনি আসেন, আমি কইছি আমি যাত্রা বাড়ি থাকি, সুটার কোম্পানি চাকরি করি, আমি বিয়ে শাদি করি নি, আমার বাপ মা নাই, এই কথা বলছি। তো ওই মেয়েটা ছিল, একটা মেয়ে ছিল, মা আর মেয়ে থাকতো, মা আর মেয়ে থাকতো, গেলাম, যাওয়ার পরে একদিন আমি একটা হোটেলে বইলাম, বয়ার পরে মেয়েরা ফোন দিলাম আমি আইসি জায়গায়, মেয়েটা আইলো, আওয়ার পরে মানে মেয়েরা দেখলাম যে মেয়েটা কালো, পছন্দ হলো না মেয়েটা, আমি কু, আমি তোমার ঠিক দেখছি, গেলাম প্রায় দুদিন হোটেল রাগি দিন কিনে গেছে, বিস্কুট নিয়েছি, চানা ফেরা করেছি, পান নিয়েছি, গেলাম বাসায়, ঘন্টা খানে ছিলাম, আইসা বসছি। এই মেয়েদের বাড়ি ছিল নোয়াখালী, নোয়াখালী যাওয়ার পরে আমি বললাম যে আমার কেউ নাই, আচ্ছা আপনি তোমার বিয়ে দিবেন, নিলে আপনি কাছে থাকবেন, অগণ্য কি কয় বাবা, আমার ফুলা নাই গা, মাইয়া নাই গা, আর একটুই আমাদের কাছে বিয়ে দিন, আমার কাছে থাকবো। তখন আমি বললাম ঠিক আছে, এই মাইয়ায় রুম ছেড়ে আমি তো মোবাইলে কথাবার্তি করি, থাকি বাড্ডা মোবাইলে কথাবার্তি করতে 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 প্রায় মেয়ের লোকে অনেক ভালো সম্পর্ক হয়ে গেল গা। ওই মেয়ে
আপনার তৃতীয় স্ত্রীর মেয়ে হওয়ার পরেও এই ঘটনা হচ্ছে?
পরে এই ঘটনা চলছে, তখন এর মধ্যে একটা তো হয়ে গেছে গা, আর একটা মেয়ে পেটে হয়েছে।
ওকে ওকে,
মানে আমি কি করলাম, মেয়ের লাগে মেয়ে ওই একটা বাসা গেল, আর মেয়ের মায়ের রুম ছেড়ে দেশে গেল গা, দেশে যাওয়ার পরে আমি কইতেছি যে দেশে যাই বা গা, স্বেচ্ছা যাবো, তুমি বাসা দৃশ্য যাও, করে আমরা বিয়ে করি। আমি বিয়ে করুন চাই যাচ্ছা ওই একা একা, আচ্ছা যাও দেশে দেশে গিয়ে বিয়ে করুন, ওদের দেশে গিয়ে বিয়ে করুন। তুমি এদিক দেখো আমার বউ ফ্যামিলি আসছে দেশে চালাতেছি চলতে আসছি মোটামুটি হিসাবে, তখন আমার কিছু কেয়ার আইতেছে না, আমি এরকম ভাবে করতেছি। উনি দেশে কয় আমি দেশে আসছি আপনার দেশে আইন, আমি কি আমার তো টাকা পয়সা নাই কেন জানো, ওই মেয়ে করলো কি বিকাশ করে আমার 500 টাকা দিল কয়ে না আমি কি কেন কেন জানো, কমলা উঠতে ট্রেনে উঠেন, ট্রেনে হওয়ার পরে এই জায়গায় নামেন, ওই জায়গায় গেছি, যাওয়ার পরে রাত 2টা বাজে নামছি, আমার বাবাদের 2টা আর 1টা বাজে ওদের বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি খাবার দিছি খাইছি খাইছি শুনেছি সকালে সবুজ তো নই, ওর মায়ের তো বিয়ার ভাব করে লেগেছে আস্তে আস্তে, বিয়া ভাব করে লেগেছে পরে আমি বলতে আসি যে আচ্ছা উনি এখন বিয়া করবো না পরে বিয়া করবো, ওই মেয়ে বলতে আসছে আপনি আইসেন যাবেন গা মানে বিয়া না করলে মানুষে খারাপ করে।
প্রিয় শ্রোতা আমরা আরো একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, 3টি বিয়ে করেছেন তিনি এবং একজনকে তো এর মাঝখানে মেরেই ফেললেন বিবাহিত স্ত্রী যিনি ছিলেন, একের পর এক অপরাধ কিভাবে বাড়ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা শেষ কোথায় সেটা আমরা জানবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। স্বপন রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে, পেশায় একজন রিক্সা চালক যে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে এসে স্বীকার করছে, কিভাবে হয় প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, বলার ঢঙ্কি একেবারেই ওর মতো, সে জায়গাটিতে আমাদের কিছুই করার নেই। আমরা শুধু একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে এই রকম ঘটনার মুখাপেক্ষি যারা হন তারা শেষ পর্যন্ত জীবনে আসলে কেমন থাকেন, সুতরাং যারা এই কাজগুলো করছেন যারা নিজের মনকে সংবরণ করতে পারেন না তারা আজকের এই এপিসোডটি শুনে সতর্ক হয়ে যাবেন এটাই আমরা বিশ্বাস করি। ফিরে আসছি ঠিক রাত একটায় টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই, আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনাকে বলছিল যে বিয়ে না করে গেলে তার সামাজিক সমস্যা হবে, তারপর
হ্যাঁ বলতে
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল আমিনা, তখন আমি বললাম যে আমি বিয়ে করতাম না, আমি আর কিছু বলি না, মেয়ের মায়ের কিছু টাকা পয়সা খরচ দিলে বিয়ে দেয় না, এদিকটা আমার যে ঘরের পরিবার আছে ওইটা রাই খেয়াল দেয় না খাওয়ান করা হবে বিয়ে দেয় না, অল্প যে একটা দিতে তো আমি আমার হচ্ছে কেয়ার করতে নেমে ভয় করছি কি আমার মামার তো বোনের বাসায় গেছে গিয়া বলতেছে যে তো আমার ফালাচ্ছে গেছে, এর মধ্যে আমার মেয়ে করলাম 2টা, বড় মেয়েটা যখন 3 বছরের পিছনে কথা ওই মার কাছে থাকে, ছোটটা ওর লগে থাকে, তখন মামার তো বন্ধু আমার বাসা গেল, হ্যাঁ আবার ভাড়া দিয়ে দিল 150 টাকা লাগবে, আমি তো বিয়ে করে লাইছি বিয়ে তো দিয়ে দিয়েছি জেনুইন বিয়ে, ওই মধ্যে কাজে মাঝে ডেকা বিয়া হয়ে গেছে, স্বামী লঙ্গি টঙ্গি কিনে আনলো মেয়ের মায়ে, আমি 1টা টাকা খরচ করি
ওইখানে, আবারও বিয়ে,
আবারও বিয়ে।
আপনার সম্পর্কে কিছু জানতো তারা?
জানতো এটাই যে আমার বাপ মা নাই, এই জায়গায় থাকতাম ঢাকায় একলা একলা থাকতাম, আর ওদের সাথে মোবাইলের কোন যোগাযোগ প্রায় বছর দেখ হবে আর কি, কোন ধরনের আর কি যোগাযোগ, তা আমার একটু বিশ্বাস করছে আর কি, আমি কিছু বলিনি। মেয়েটা আসলে মেয়েটার কালো ছিল, মেয়েটার বিয়ে হয়নি,
এটা আপনার 4 নম্বর বিয়ে?
হ্যাঁ
আমি নাকি,
হ্যাঁ মানে আমি বিয়ে করে এলাম, বিয়ে করে আমার তো মাথা নষ্ট, যে আমার বহুলা লাইন রেখে এসি ঢাকা করে রয়েছি, তখন থাকলাম বিয়ে যেবেলা করছি আমার আবার টাকা দিয়েছিল মেয়ের আনি 500 টাকা 400 টাকা ছিল মেয়ের মায়, কিন্তু এই টাকা দিয়ে আমি জানবো না, মানে ওর লগে 62 হয়েছে মেয়েদের ঘরে থাকে, মানে
আপনি আবার ওখান থেকে পলাবেন?
হ্যাঁ আবার ওই জায়গায় থাকে না, মানে থাকুন কি করতে, আমার এ জায়গায় খবর হয়েছে গা আমার মা কাছে যে আমার সবাই গেছে গা লামিয়ার আম্মু কইতেছে, মানে আমি ওই জায়গায় চোরে শেয়ার করি নি কথা, আমি আসিয়া বললাম ঢাকা কদিনের মাথা 9 দিন আসিলাম, 9 দিন মতো ঢাকা চলে এলাম, ঠিক বলে আছি যে ঢাকা দেখে আসি ওই জায়গায় মেসে থাকতাম, কিছু টাকা পয়সা ছিল জানা হানা ছিল ওই জায়গায় চাইছে 7 চার দিতে পারলাম, এসে বলে এই কথা বলে এসে বলে আমি মনে মনে করি যে আর জীবনে যাবো না, তা আমার ফোন দিছে ফোন দিছে করছে ফুটছে, এর কয়েকদিন ফোন দিছে কয় আমার মোবাইলে 200 টাকা ঢোকার দো, আমি বলতে আসি যে আমি তো ফোন দিতে এসেছি, তুমি বলে টাকার দরকার কেমন তো টাকা ছিল পাগল আসলো বললাম একটু সিরিয়াস পাগল তো মেয়ের মায়ের তো কথা বলছি মেয়ের মার সাথে আমার মোবাইলে তোকা টুকরি হয় আর তোমার মায়ের এলে খাম নাকি অনেক কথা পাতি বলছি মেয়ের মায়ের ফোন অফ মেয়ের ফোন অফ আজ পর্যন্ত এই তো তিন মাসের মতন হবে বন্ধ ফোন নাম্বার আমি ট্রাই করি ফোন করি এর মধ্যে আমার ওই যে প্রথম স্ত্রী ওই স্ত্রী আমার ডিভোর্স করে না আজ ফোন হে ঢাকা থাকে চাকরি করে ওর বিয়ে হয়েছে আরেকটা বিয়ে হয়েছে আমার ডিভোর্স করে নাই
প্রথম স্ত্রী ও আরেকটা বিয়ে করেছে আপনাকে ডিভোর্স করে
তখন ওরে মাঝখান দিয়ে আমার দেখার মন চাইল তো পাঁচ ছ বছর পরে
ওকে
ওরে কই ঠিকানা দিল আমি গেলাম চিনি ঢাকা গার্মেন্টসে যাওয়ার সময় দেখলাম ওর বিয়ে হয়েছে ওই লোকের লোকে বিয়ে হয়েছে পোলাবাইন বড় বড় আছে ওই লোকের সাথে বিয়ে হয়েছে বয়স্ক বেড়া আমার তো শেষ বেশ করে নেই কারণ আমি বললাম যে তুমি তো আমার শেষ বেশ করে নেই তুমি তো আমার এখনো বউ হিসাবে আইনগতভাবে সাময়িকভাবে কেমন কো আসলে তো সেটা তোমার বিয়ে হয় নাই কারণ আমার বহুত জ্বালাইছে হ্যাঁ জ্বালাইছে তুমি তো অপরাধ করছো ওরা তো আমি বলতে পারি না ওরা মনে করে আমি মনে করি
প্রথম স্ত্রীকে
হ্যাঁ
আপনি তো স্টিল আপনার তৃতীয় স্ত্রীর সঙ্গে আছেন আপনি কি তাকে জানিয়েছেন যে আপনি এতগুলো বিয়ে করেছেন এত কিছু জানে
না
কিছুই জানে না
আমার ঘটনা যে আজকে যে ঘটনা যে বলতে আসছি কেউই জানে না আমি কেউ ভাবে খোলামেলা ভাবে এরকম ভাবে সব এরকম ভাবে জেনে বলি না আমার প্রথম স্ত্রী জানে যে একটা বিয়ে করছি লামের মায় দুটা মেয়ে আছে বর্তমান এটা নিয়ে খাইতে আসি এটা নিয়ে চলতে আসি হ্যাঁ মাঝখানে বলছে কয় তোমার ডিভোর্স করে দেবো এখনো মাঝে মাঝে কথা হয় ফোন দিলে দরে কথা কয় মানে ওই লোকের তো আমি করছি যে আমার তুমি আসো ডিভোর্স করে দাও ওই বলতে আসছে যে আচ্ছা করবো হয়তো আমার ডিভোর্স করে বিয়ে তো করছে প্রায় এক বছরের মতন হইব
আপনার তৃতীয় স্ত্রী
রোমা
রোমা রোমার সঙ্গে ঘর সংসার
হ্যাঁ ঘর সংসার করেছি বর্তমান এর হলো লেখাপড়া করে নাই আমি লেখাপড়া করি নাই এদের স্বামীর প্রতি এরকম একটা কেয়ার এরকম নাই ওর সবসময় চড়া মিজাজ থাকে ওই আমার প্রতি ভালো বোঝে না তাহলে আমারও রাগ বেশি অনেক রাগ বেশি ওরও রাগ বেশি তো আমার মা লোক বনে না বেশি অথচ দুইটা মেয়ে হয়ে গেছে গা আরেকটা পেটে যে এই এই মাসের ভিতরে এক মাসের ভিতরে হবে আমি নিয়ম দেশে দিয়েছি বাচ্চা হবে ময় বলে যে আমি রিক্সা চালাই চালাতে পারি না তুমি গার্মেন্টস করো গার্মেন্টস করবো না এক একটা সংসার চালাই তো কষ্ট হয়েছে দিতে পারি না মা আর দেখতে পারি না মেয়ে বড় মেয়ে তো আমার মার সাথে থাকে মাই বরণ প্রসঙ্গে কথাবার্তি বলি এর পিসের ব্যাকগ্রাউন্ডটা হইতেছে গিয়ে একটু কথা ফলায় রেখেছি আমার নানি মাঝখানে মারাও যায় ওই যে আদর করে বড় করছে আমার নানি মারা যায় কিন্তু আমার নানি আমি দেখতে পাই না বিয়া সাজি করে ঢাকা যাইছি এখন ঢাকা দেশে যাইতে ইচ্ছে করেন দেশে যাই না দেশে যাইলে আবার টাকাও সে কিছু দরকার আমার নানি মারা গেছে গিয়ে পাঁচ দিন করে গেছি আর দেখতে পাইনি আমার নানি আমার পাঁচ ছোটবেলা থেকে আমার চেষ্টা করছে যে বিঘাটা খেত দেওয়া লাগে বড় করছে কিন্তু আমার মামুহারা এই কাগজগুলো লোকের চলে গেছে রেজিস্ট্রি করে আমরা দিতে পারেনি আমার নানির আমি দেখতে পাইনি নানি অনেক বড় করছে এখন নানির কত মনে হলে খুব খারাপ লাগে আরেকটা জিনিস কি আমার এখানে আমি সত্য কথা বলার লাগে আমার মনের ভিতরে মানে কেমন জানি লাগে যে আমি অপরাধ করছি আরো অপরাধে মুক্তি হয়নি কেন এই যে দু তিন মাস আগে বিয়েটা করে এলাম মেয়েটা তো বিয়ের সাথে আগে হয়নি এক এক করে চারটে বিয়ে করলাম এখন বড় কথা লেগে বড় কেয়ার মনে হয় আমার প্রথম স্ত্রী কথা বলতে পারি না
আপনি এখন কি করেন মানে কিভাবে অর্থ রোজগার করেন আপনি এখন রিক্সা চালান
বর্তমানে আমি রিক্সা চালাই রাজশাহী থাকি বর্তমানে
রিক্সাটা আপনার নিজের
না আমি ভাড়া চালাই রিক্সা
কত টাকা রোজগার হয় দিনে
দিনে রোজগার হয় গাড়ি যেতে পারলে তিন চারশো টাকা করা যায় হাফ বেলা গাড়ি চালে হাফ বেলা বেশি চালাতে পারি না শরীরে কুলায় না ভালো লাগে না তো পরিশ্রমের কাম
আপনার কি কি করতে ভালো লাগে মানুষের তো কিছু নেশা থাকে কিছু ভালো লাগা থাকে
হ্যাঁ আমার নেশা একটাই আমার মেয়েদের প্রতি নেশা
এটা ছাড়া আপনার আর কোনো অন্য কোনো বিষয় নাই যেটা করতে
ভালো লাগে অন্য কোনো বিষয় এর কারণ কি এটার কারণ কি হয়তো আমি ভাবি যে আমার এখনো তো ঘর দিতে পারিনি আমি যেতে পারিনি কি নিয়ে বাঁচুন দুটা মেয়ে হয়ে গেছে জীবন আরেকটা আল্লাহ দিনে চাইব এখনো যে একা আছি ডাক্তার সব থাকি তো লাইনের মধ্যে সব থাকি এখনো মেয়ে লোক জিনিস এখনো কিন্তু আমার এটা বাদে কিন্তু খারাপ ধরনের নেশা তো নয় কিন্তু খারাপ ধরনের
মেয়েদের প্রতি আপনার নেশা অন্যায় নেশা এটা বাদ দিচ্ছেন এমনি থাকে না মানুষের কিছু করতে ভালো লাগে কেউ হয়তো গান শুনতে পছন্দ করে কেউ হয়তো ইয়ে করতে পছন্দ করে আপনার শখের জিনিসগুলো কি
শখের জিনিস আমার মোবাইলের ভিতরে গান আছে ভিডিও হয়ে গান মনে এখানে এসব জনের কিছু গান শুনি আমি এখন বর্তমান সবচেয়ে ভালোবাসি আমার মারি
যখন হাতে সময় পান তখন কি করেন
সময় পাইলে মুন্ডা গান শুনি মুন্ডা ভালো লাগে না তখন
বন্ধু বান্ধব আছে আপনার
না আমি কিন্তু বন্ধু বান্ধব আজ পর্যন্ত আমি মনোনন্ত ভাবে ভালো করে কেউ
একা একা থাকেন
একা একা থাকি হয়তো দেখা যাচ্ছে অনেকে লোক চলি মানে অন্যরকম ভাবে হাই হ্যালো বই এক কাপ চা খাই যাবো ওই আড্ডা মারা করি আমি যে একটু যদি কাজ করছি সে তো ভুল করছি আমি আমার নানির দেখতে পারি নাই আমার মা অনেক কষ্ট করে মাটির কাম করে খাওয়াইছে মায়ের মায়েরও খাইছে তা আমি তো ভালো হতে যাই নাই আমি তো রিক্সা ভালো যায় কিন্তু আমার দুটো মেয়ে হয়ে গেছে বউটা বর্তমানে আছে এটা ভালো কিন্তু খারাপ চরিত্র নয় আমি খুবই ভালো যে রাগ বেশি আমার থেকে রাগ বেশি বুঝলি কিন্তু হ্যাঁ কেউ মানে না রাগ উঠলে কেউ মানে না
প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের অতীতের জীবনের অপ্রিয় সত্য আপনার বয়স কত এখন
আমার বয়স
জন্ম সাল কত ধরেন আপনাকে যদি নতুন করে সুযোগ দেয়া হতো একবারে জীবনটা আবার প্রথম থেকে শুরু করেন হ্যাঁ আপনার একটা সুযোগ এসছে থাকে না মোবাইল যখন হ্যাং করে মোবাইলে যখন ঝামেলা হয় তখন মোবাইলটা বন্ধ করে আবার নতুন করে রিস্টার্ট দিয়ে সব ঠিক হয়ে যায় এরকম আপনার জীবনটা যদি নতুন করে শুরু করার সুযোগ দেয়া হতো আপনি এই ভুলগুলাকে আর করতেন কি হতেন আপনি সেই জীবনে কি হতেন
হয়তো আমি নতুন করে জীবনটা শুরু করলে আমি লেখাপড়া করতাম
লেখাপড়া কেন করতাম
লেখাপড়া করতাম আমি তো এখনো কিছু বুঝি না লেখাপড়া করতাম চাকরি করতে পারতাম হয়তো একটা দোকান
লেখাপড়া আপনি ছোটবেলায় করতে চান আপনি এতদিন পরে সে বুঝতে চাইছি লেখাপড়া করতে হবে
লেখাপড়া করতে হয়তো চাকরি করতে নাহলে একটা দোকান দিতাম নাহলে একটা গাড়ি কিনে চালাইতাম নিজে
আপনার মতো তো অনেক বখাটে ছেলেমেয়েরা আছে যারা ছোটবেলাতে ওদের উদ্দেশ্যে আপনি কি বলতে
আছে এরকম আমি আমি আরো খারাপ ধরনের কাজে যাইতে পারতাম আমার অনেক অফার আছে আমি খারাপ কাজে যাইনি
যারা ছোটবেলাতে এখন আপনার মতো আছে আপনার মতো ছোটবেলায় আছে যারা লেখাপড়া করেন না এই অনুষ্ঠান আমরা কি শুনে তাদেরকে আপনি কি বলতে চান
তাদেরকে বলতে চাই যে সর্বমূল্য কথা হলে গিয়ে লেখাপড়া করতে হবে শিক্ষা এটা করতে হবে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখা পড়া যায় না মানে বিভিন্ন ধরনের সমস্যা এটা কাগজ দিলে একজনে পড়া যায় না একজন এটা দেখালে এটা পড়া দেখেন তো পড়া যায় না পড়ালেখা করতে হবে কিছু বড় ধরনের না করুক তারপর কিছু হলে করতে হবে লেখাপড়া মানে জীবনে কিছু করা ও কেউটা মূর্খ থাকা একটা বন্দিখানা একটা বোকামি
অভিশাপ
অভিশাপ একটা বড়দের তো ইয়া থাকা
প্রিয় শ্রোতা ওর জীবনের যে উপলব্ধি সেটাই ওর জন্য প্রাশ্চিত্য এবং সেই মেসেজটি আসলে যারা আছেন ওর মতো বখাটে হচ্ছেন শৈশবে জীবনটাকে শেষ করে দিচ্ছেন তাদের জন্য এই ইনফরমেশন আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাবিদুল ইসলাম তার সঙ্গে একটু কথা বলতে চাই ডক্টর তাবিদুল ইসলাম ও ছোটবেলা থেকে যে পরিবেশের মধ্যে বড় হয়েছে সেটাকেই হয়তো আপনি ইনফ্যাসিস দেবেন সবকিছু মিলিয়ে কি বলার আছে আপনার
আমরা তখন এই কাহিনীটা মনোযোগ দিয়ে আমি শুনেছি তার বাবা মারা যায় তারপরে স্বাভাবিকভাবে তাকে নানা বাড়িতে মানুষ করতে হয় যেহেতু ছোটকালে তার বাবা মারা গেছে তা খুব স্বাভাবিকভাবে তার মাকে অন্যভাবে বিয়ে করতে হয়েছে অর্থাৎ এক অর্থে যদি সে নারী যদি থাকে মা যদি অন্যভাবে বিয়ে করেছে এক অর্থে সে বাবা মা দুজনকে হারানো অবস্থায় ছিল যদিও ব্যাপারটা অনেকের সাথেই করতে পারে কিন্তু এগুলি কিন্তু ভালনারেবল ফ্যাক্টর আমরা মনে করি আমাদের গবেষণায় দেখা গেছে যে অতি ছোটকালে যদি মা বাবা হারায় হারানো হবারটি মৃত্যু থেকে হারানো হতে পারে অথবা এই যে মা অন্য জায়গায় বিয়ে করলো সেই হিসাবে একজন হারানো এই হারানো হলে বা অন্য জায়গায় যদি তারা মা মা বাবা জীবনভাবে মানুষ হয় তাহলে কিন্তু আমরা যে ওই যে সঠিকভাবে যে বেড়ে ওঠা বা নিজের যে ব্যক্তিত্বের যে গঠন বা ধরন সেখানে কিন্তু কিছু বিস্তৃতি হয় বা ব্যাপক বিরূপ প্রভাব পড়ে। এই যে আপনারা অনেকটা বলে যে স্বর্ণ তারা জীবনকে যাপন করতো, আর স্বাভাবিকভাবে হয়তো তার সাথে লেখাপড়া হয়নি, সে বিভিন্ন জায়গায় বিশ্বকালে তো মানে মানে নিম্ন দরিদ্র পরিবারের যেরকম সংখ্যা হয় এরকম আমরা যা দেখতেছি স্বপ্নের মধ্যে যা দেখা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে বোলপুর বয়সে কিন্তু আমাদের অনেক ধরনের পরিবর্তন হয়। হঠাৎ করেই একটা ছেলে একটা পুরুষ হয়ে ওঠে, একটা মেয়ে একটা নারী হয়ে ওঠে, তার শারীরিক বৃদ্ধি পায়, তার মানসিক বৃদ্ধি পায়, তার আবেগগত এবং তার মোরাল, তার রিলিজিয়াস সব ধরনের ইয়াগুলি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই যে দ্রুত বৃদ্ধি পেয়ে হঠাৎ করে তারা মনে হয় একটা পরিণত মানুষ হয়ে গেল, কিন্তু তাদের যে মেচুরিটি বা পরিপক্কতা সেটা কিন্তু সেখানে আসে না। সবচেয়ে বেশি বড় গ্যাঞ্জাম দেখা যায় বা অসুবিধার সৃষ্টি হয় ওই যে শারীরিক যে বৃদ্ধি, শারীরিক এবং আবেগ বৃদ্ধি, এর সঙ্গে সঙ্গে কিন্তু যৌনতার বা স্বাস্থ্যের একটা বড় উত্তরণ ঘটে বা একটা বিস্ফোরণ ঘটে বলা যেতে পারে, যার ফলে ওই সময় শারীরিক আকর্ষণ যৌন আকর্ষণটা খুব বেশি হয়। আসলে আমরা যে তরুণ এবং কৈশোর বয়সে যে প্রেম বলে আমরা যেগুলি, এগুলি আসলে একত্রে এগুলি হচ্ছে ওই যৌন আকর্ষণের এক ধরনের ফলস্বরূপ। আমরা ঠিক ওই বছর ওই প্রেমকে সঠিক প্রেম বলা যায় কিনা এটা তাদেরকে বেড়ে থাকতে হবে। ওই প্রেমটা আসলে একটা মোহ, একটা আকর্ষণ। হ্যাঁ, আমি এই কথাটা স্টার্টআপ দিয়েছি সেখানে যে লাভ ইজ ওয়ান কাইন্ড অফ এডিকশন, ভালোবাসা এক ধরনের নেশা, মাদক নেশা। এটা আসলে ওই বায়োলজিক্যাল কারণে হয়ে থাকে এবং ওই কারণেই সে ওই তার যে ভাইনের সঙ্গে সে প্রেম করেছে বা বিয়ে করেছে, যদিও তার আত্মীয় স্বজনরা বা মা বাবা এটা মা এটা মানে নিতে পারেনি। যাই হোক, এই যৌনতার কারণে হোক বা ওই যে এই বয়সের যে আকর্ষণের কারণে সে বিয়ে করেছে এবং তার ভিতরে তখন শারীরিক যে ব্যাপারটা সেই ব্যাপারটা তীব্র মাত্রায় তার এসে তার চাহিদা ছিল, সে করেছে যে যেটা করেছে সেটা হচ্ছে আট দশটা নিম্ন দরিদ্র ব্যক্তিদের আমাদের যা জীবনে আমরা বর্তমান জীবনে স্থলদের জীবনে যা দেখি তারই একটা চিত্র। আসলে আমরা এই চিত্রগুলি যাহা বলি সত্যি বলবো অনুষ্ঠানের মাধ্যমে হয়তো পাচ্ছি। আসলে আমাদের দেশে বিদেশ সব জায়গায় এটা যেটা হচ্ছে একেবারে নিম্ন স্তরে এবং উঁচু স্তরে যারা খুব বেশি ধনী তাদের ক্ষেত্রে আর মধ্যবিত্তের ভিতরে অনেক পার্থক্য আছে। মধ্যবিত্তের ভিতরে কিছু মূল্যবোধ থাকে, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। তারা একটা বিয়ের থেকে দ্বিতীয় বিয়ে করতে গেলে অনেক বড় পরকীয়া প্রেম করলেও, অনেক বড় প্রেমে করলেও তারা ওই সামাজিক কারণে, ধর্মীয় কারণে, নৈতিকতার কারণে বা বিবেকের কারণে তারা কিন্তু দ্বিতীয় বিয়ে করবে বা আরেকটা বিয়ে করবে এটা তারা করতে পারে। অনেক ধরনের মানসিক জটিলতা তাদের ভিতরে কাজ করে, কিন্তু নিম্নবিত্ত এবং স্ত্রীর ভিতরে শুধু কেবল টাকা এবং শারীরিক আকর্ষণ এবং যৌন আকর্ষণের ব্যাপারটা মিস করে দেখা যায়। আমরা উত্তরবিত্তের কথা বলতেছি না, কিন্তু নিম্নবিত্তের ব্যাপারে কথাগুলি লক্ষ্য করা যায়। তখন যা করেছে সেটা হচ্ছে এই যে একটা করে বিয়ে করছে, বিশেষ করে দ্বিতীয় বিয়ে করছে যখন করলো, এই বিয়েগুলির ভিতরে আমরা তাকে বললাম যে একটা ছেড়ে দিলে অন্য মেয়েগুলি কি করে, তখন তারা বাইরে হাতে বিয়ে করেছে। কিন্তু কিছু কিছু মেয়ে হাতে একেবারেই মেয়ে দিয়ে তখন তারা যেমন দ্বিতীয় বাচ্চা তাকে কি করলো, তাকে খুবই পছন্দ করতো, খুবই লাভ করতো, যার ফলে সে তাকে আলটিমেটম দিয়ে তুমি আসো। এই মেয়েটা আরো অনেক বেশি সেন্সিটিভ ছিল, মনোনীত ছিল এবং সে বুঝতে পারছে সেদিনই তার স্বামীকে ফিরে আনার জন্য যা কিছু করার চেষ্টা করতে চাচ্ছে বলে যে তুমি না আসো ঠিক মতন, ফিরে না আসো তাহলে কিন্তু আমি ঠিক একটা যাবো। তখন আসলে ওই যা করার যেটা বললাম যে তারা এমনই করে, তারা এগুলিকে পাত্তা দেয় না, তারা তাদের মানবিক এবং নৈতিক দিকগুলি তত বেশি বিকশিত হয় না বলে তারা গুরুত্ব দেয় না, তারপরে এই মেয়েটা ঠিকই ঠিক করে। কিন্তু এরপরে ওই মেয়ের প্রতি যে মমত্ববোধ বা তার যে অনলাইন ছিল এগুলির থেকে সে কিন্তু গুরুত্ব দেয়নি, সে ভয় পেয়ে গেছে যে এসব করলাম এখন যদি আবার আমি দেখতে যাই যদি পুলিশ কেস হয় বা এটুকু হয়, এই ভয় কিছুদিন হতে ছিল। কিন্তু তারপরে আবার সে তাকে পাশে দিয়ে দিচ্ছি যে শারীরিক সম্পর্কের প্রতি যে সেই উদ্যোগ বাসনা, সেই বাসনার কারণে হোক বা এমনি অনলাইনের কারণে হোক, সে তৃতীয় বিয়েটা ফেলে। সেখানে আবার লক্ষ্য করুন তৃতীয় বিয়ে করার পরও কিন্তু সে তৃতীয় বিয়ে হচ্ছে সম্পর্ক না, সেখানে সম্পর্ক হয়েছে। হ্যাঁ, সে অনেক হয়তো উচিলা দিবে বা ওইগুলো দেখা দেবে যে সম্পর্ক খারাপ হয়েছে। আমাদের সব ধরনের বিয়েটি এরকম হয়, তিনটা বিয়ে পর্যন্ত কোনো কার সঙ্গে তার সম্পর্ক ভালো হলো না, এই অজুহাত দিয়ে তো হয় না। আসলে সে আবার তার ওই সেই বিকৃতির কারণেই সে তৃতীয় বউকে রেখে গিয়ে সে চতুর্থ আরেকটা মেয়ের সঙ্গে তার দেখা হলো, দেখা সেখানে দেখার সঙ্গে সঙ্গেই তাদের একটা শারীরিক চাহিদা জাগে এবং ওই মেয়েরাও তখন হয়, কারণ এই নিম্নবিত্তের মহিলারা তার গার্জিয়ানরাও চাই কোনোভাবে হোক তার থেকে কোনো একটা ছেলের কাছে দিতে পারি হল, ওই গার্জিয়ান বা ওই মেয়েও মনে করছে যে বলি হোক অত খোঁজ না পাবে, কোনো সুযোগও নাই এবং তার প্রয়োজনও মনে করে না, তার কোনোভাবে বিয়া দিতে পারলে মেয়েও বাঁচে মেয়ের গার্জিয়ানরাও হাফ করে বাঁচে, সেভাবে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর সেই নয় দিনের ভিতরে সে আবার সেই কাছে চলে এসেছে। তবে আমি আশা করি যে তখন এতদিন এত ভুলের পরেও তারপরে এখন তার বয়স একটু কম হয়নি, এখন সে অভিজ্ঞতা বুঝতে পারবে যে এইভাবে একের পর এক বিয়ে করা শারীরিক তার সম্পর্ক বা চাহিদা মেটানোর কোনো মানে ব্যাপার হতে পারে না, বা এটা কোনো একটা ঘটাতে পারে না। তাকে দেখতে হবে একটা সংসারের ভিতরে একটা নারী স্থিতি বিশ্বস্ত থেকেই কিন্তু জীবনযাপন করতে হয়। আমরা এই পবিত্র রমজান যাচ্ছে, আমরা পবিত্র ঈদের সম্মুখীন হচ্ছি, আশা করি সকল মানসিকভাবে পরিশীলিত হবে, পরিচ্ছন্ন হবে, আর মনটা সত্যি সত্যি সকল রকমের মানে পাপ থেকে পূর্ণ হয়ে একটা নতুন পবিত্র জীবনযাপনের জন্য প্রস্তুত হবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এরপর যে আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই এবং একটু পরে ফিরে আসবো বিভিন্ন রকমের টেক্সট যারা আপনারা করেছেন ফেসবুকে সেসবের কমেন্টস নিয়ে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইওর সেলফ।
অনেক অনেক টেক্সট পেয়েছি আমরা ফেসবুকে, ইমেইল এবং এসএমএস এ, বেশ কয়েকটি পড়তে চাই। স্বপন, আপনার সম্পর্কে ভালো কোনো কমেন্টসই আসেনি। সচেতনতার জায়গা থেকে একটা জিনিস সবসময়ই হয়, আমরা দেখি যে সবাই ডিরেক্টলি কথা বলা শুরু করে, কমেন্ট করা শুরু করে। আসলে যিনি এখানে অপরাধী হয়ে আসেন নিজেকে কনফেস করার জন্য, তাকে সংশোধন করা আমাদের মূল উদ্দেশ্য নয়। বারবার এই কথাটা বলার পরেও আমরা দেখি তাকেই অ্যাটাক করা হয়। একজন লিখেছে যে আপনার মতো জঘন্য অপরাধী গল্প সে জীবনে এই প্রথম শুনলো। আর একজন বন্ধু লিখেছে এরকম ভাবে মেয়েদের সাথে মেলামেশা করা, নিজের এথিক্স এর জায়গাটি কতটা নিম্ন হলে একজন মানুষ এমন কাজ করতে পারে। আর একজন বন্ধু নিপা ঢাকা থেকে, তিনি লিখেছেন যে এরকম কথা শুনলে নিজের আর বিয়ে বসতে ইচ্ছে হয় না, পুরুষ মানুষকে বিশ্বাস করবো কিভাবে। আরেকজন বন্ধু সাইম নামে লিখেছেন, তিনি শুধু চট্টগ্রাম থেকে আমাদেরকে নেটে শুনেছেন এবং তিনি লিখেছেন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটিকে আমি ধন্যবাদ জানাই যে এরকম ঘটনা আমাদের সামনে তুলে ধরবার জন্য। আসলে স্বপনকে শুনে আমরা যদি সচেতন হতে পারি তাহলেই মূলত আমরা যাহা বলিব সত্য বলিব সাকসেস, যে কথাটা কি বিয়ে ভাই বলে থাকেন সেটা আমরা বলতে পারবো। আর স্বপনকে ধিক্কার জানানো ছাড়া আসলে কিছুই বলার নেই। আমাদেরকে কমেন্ট করেছে রেহানা নামের একজন বন্ধু, আপনাকে স্পেশালি, যে আমার একজন মানুষের সঙ্গে, আমার এলাকাতে একজন মানুষের সঙ্গে এরকম পরিচয় ছিল যিনি একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন এবং আজকে স্বপনকে শোনার পর ওই মানুষটির চেহারা আমার সামনে ভেসে উঠল। তো এরকম কমেন্টস আমরা অসংখ্য পেয়েছি। এছাড়া অনেকেই ঈদ মোবারক জানিয়েছেন আমাদের ফেসবুকে, অনেক ধন্যবাদ তাদেরকে। যাই হোক, যাহা বলিব সত্য বলিব ঈদের দিনেও ঠিক মেজাজ মর্জি যেটা থাকে যাহা বলিব সত্য বলিব, সেই মেজাজ এবং মর্জি নিয়েই আপনাদের সামনে উপস্থাপন হয়েছিল। তো স্বপন, কি বলার আছে আপনার? যদিও এরকম একটা সময়ে এরকম মানুষের গঞ্জনা বঞ্চনা মানুষের সহ্য করতে খুব কষ্ট লাগবে, কারণ সবাই এখন আনন্দের মুডে আছে। তো
আমার মায়ের মামাদের কাছে ওই দেশে যাইয়া বিক্রি করে দেশে যাইয়া একটু গর্জে থাকি। বর্তমান আমার ওয়াইফ, বর্তমান বাচ্চা, আমি সর্বপ্রথম এখন যেটা চাইতেছি আমার একটা ছেলে সন্তানের চাইতেছি।
ছেলে সন্তান কেন?
এক এক করে দুটা নিয়ে এসেছি। আমি তো একা, আমার তো রক্তের কেউ নাই, আমি তো একা, আমার একটা বোনের সব তালে যোগাযোগ নাই।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এখানেই আসলে পিঠে আনতে চাই ওর জীবনের অপ্রিয় সত্যগুলোকে। আমরা এটা নিশ্চিত নই যে ও ভবিষ্যতে ভুল পথে পা বাড়াবে কিনা। দারিদ্র এবং মানসিকভাবে দারিদ্রতা এবং একই সাথে অসুস্থ যে পরিবেশে বড় হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে একটা সুন্দর সম্ভাবনা পৃথিবীতে নষ্ট হয়ে যায়। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমাদের এই ছোট্ট ভূখণ্ড, এতগুলো মানুষ আমরা সবাই মিলে একসাথে থাকি, ষোলো কোটি মানুষ। এই একজন মানুষ পুরো দুনিয়াটাকে চেঞ্জ করে দিতে পারেন। এই ষোলো কোটি মানুষ যদি প্রপার ট্রিটমেন্টে বড় হতো, প্রপার গাইডেন্সে বড় হতো, পুরো ফ্যামিলি যদি একটা সন্তানকে প্রপার গাইডেন্সে বড় করতে পারত, এই ছেলেটি যদি একটা প্রপার গাইডেন্সে বড় হতে পারত, এর মধ্যেই হয়তো অপার সম্ভাবনা লুকিয়েছিল, এর মধ্যেই হয়তো বা এমন কিছু লুকিয়েছিল যেটা দেশ, পরিবার এবং সমাজকে অসাধারণ কিছু দিতে পারত। কিন্তু প্রপার গাইডেন্স না পাওয়া এবং একই সাথে অসুস্থ একটা পরিবেশের মধ্যে বড় হওয়া ওকে তো শেষ করেছে, করেছেও ওকে পুরো সমাজের জন্য বোঝা বানিয়ে দিয়েছে। আমরা এই জন্যই বারবার বলি, যারা এই অনুষ্ঠানগুলো শোনেন, নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাদেরকে বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কষ্টের পথ পাড়ি দিতে হবে, এবং সেই পথটি হচ্ছে যত কষ্টই হোক না কেন নিজেকে ভালো রেখে, সব পথে রেখে, লেখাপড়া করে, সৎ চরিত্র বানিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। একটা স্টার্টিং পিরিয়ড পরে আপনি নিঃসন্দেহে এই যে কষ্টটা করলেন সেটার যে ফলটা আপনি পাবেন সেটা অত্যন্ত মিষ্ট। আমরা শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে আমাদের এই সপ্তাহে যিনি বা যারা মেইল এবং চিঠি পাঠিয়েছেন সেটার একটা মেইল বা চিঠি আমরা শুনবো আসছি রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি জীবন, যা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু ওই মেয়েটি আমাকে ভালোবাসত না। কিছুদিন পর মেয়েটি আমার কথা তার বাবা মায়ের কাছে বলে দেয়। আমি তাকে সবসময় ফলো করি, তাকে বিরক্ত করি, এই সমস্ত কথা তার বাবা মায়ের কাছে মেয়েটি বলে। মেয়েটির বাবা মা আমাকে তাদের বাসায় ডেকে চরমভাবে অপমান করে, আর সে কারণেই প্রতিশোধের নেশা আমার মধ্যে চেপে বসে। প্রতিশোধ দিতে আমি একদিন মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মারি। মেয়েটির মুখ পুড়ে যায়, প্রচুর কান্না করেছিল মেয়েটি, তার মুখে এখনো দাগগুলো রয়েছে। খুব কষ্ট হয়েছিল তার। এতদিন পরে আমার মনে হচ্ছে যে আমি যে কাজটি করেছি আসলে সেটি চরম অন্যায় হয়েছে, এটি করা একদমই উচিত হয়নি। আমার মনে হয় আমি মেয়েটির জীবন নষ্ট করে ফেলেছি, শুধুমাত্র আমার জন্য তার জীবনটি নষ্ট হয়ে গেছে। আমি ভীষণভাবে লজ্জিত, এবং আমি সেই মেয়েটির কাছে, মেয়ের পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি চাইব তারা যেন আমাকে ক্ষমা করে দেয়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে তোমার চিঠি পড়ে শোনানোর জন্য, এবং একই সাথে যে বন্ধুটি পাঠিয়েছেন তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 11:20 আমি আরজি কিবরিয়া, আমার টিম মেম্বার যারা রয়েছেন সামনে মঞ্জুর রয়েছেন, এবং একই সাথে আরজি রাজু, সবাইকে নিয়ে আরও একজন বন্ধুকে সাথে করে নিয়ে আপনাদের জন্য ফিরে আসব, এবং সেখানে দেখিয়ে দেবো ভুল কেন হয়, অপরাধ কেন হয়, কি অপরাধ হয় এবং শেষ পরিণতি কি হয়। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু, সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।